আসসালামু আলাইকুম, দ্য মুসলিম গ্লাস পডকাস্টের আজকে 15 নম্বর এপিসোডে আমাদের আজকের অতিথি হচ্ছেন মুফতি হারুন হিসের সাহেব। কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ
আল্লাহ ভালো আছেন।
আমাদের যারা শ্রোতা আছেন তাদেরকে আমরা প্রথমে দুঃখ প্রকাশ করি তাদের কাছে, কারণ আমরা আসলে বেশ অনেকদিন ধরে নতুন কোনো পর্ব করিনি। এর পিছনে কিছু কারণ ছিল। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এখন থেকে আবার নিয়মিত ভাবে আসার জন্য। তো আজকে আমাদের অতিথি আমাদের শায়খ মুফতি হারুন ইজাহারের সাথে আমাদের কথাবার্তা হবে মেইনলি আসলে বাংলাদেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে, সেটা রাজনৈতিক, সামাজিক এবং আরো যেসব বিষয়ে চলে আসে। তো শায়খের কাছে কি মনে হয় এখন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম ইসলাম আসলে আমরা এখন ঠিক কোন অবস্থায় আছি?
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে সেটা তো জনসচেতন নাগরিক হিসেবে আমাদের আপনাদের সকলের কাছে স্পষ্ট। বিশেষ করে বিগত যে নির্বাচন হয়ে গেল, যেটাকে রাজনৈতিক ভাষায় অনেকে ভোট ডাকাতি বলছে, আমার এই বিষয়ে আমার ব্যক্তিগত বক্তব্য এবং মতামত বা অবস্থানটা হলো, বাংলাদেশের ইসলামের বা ইসলামপন্থার তার পদ্ধতি, কর্মপন্থা, কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে নির্বাচনমুখী ইয়ের সাথে সম্পৃক্ত না করে, নির্বাচনের সাথে সূত্রীবদ্ধ না করে, ইসলামকে রাজনীতি, প্রচলিত রাজনীতির মেরুকরণ থেকে বাইরে রেখে ফাংশন করা উচিত। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, একটা কাঠামোর মধ্যে সমস্যা বিরাজমান এবং রাজনৈতিক যে পট পরিবর্তনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সেগুলো একটা বাহ্যিক রূপ মাত্র। ধরুন গত নির্বাচনে যদি আওয়ামী লীগ পরাজিত হতো, তার মাধ্যমে কিন্তু দেশের খুব মৌলিক একটা গুণগত পরিবর্তন বা জুলুম প্রথার বিলোপ অথবা ইসলামী সংস্কৃতি সভ্যতার পক্ষে একটা বিপ্লব ঘটে যেত, এরকম কোনো ব্যাপার ছিল না। তো এখানে আমার প্রথম কথা হলো, বাংলাদেশের পরিস্থিতিকে গতানুগতিক রাজনীতির সাথে সূত্রবদ্ধ না করে ইসলামী চিন্তা চেতনা, তাহজিব এবং ইসলামের সুদূর প্রসারে যে বৈপ্লবিক যে আবেদন, ইসলামের যে নবী মানহাজের যে শিক্ষা, ওই অ্যাঙ্গেল থেকে আমাদের চিন্তা করা উচিত। এটা আমার প্রথম কথা। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কেন্দ্রিক একটা ফুলু তৈরি হয় ইসলামপন্থার, বিশেষ করে পলিটিক্যাল ইসলামের। রাজনৈতিক ইসলামিস্টরা একটু সক্রিয় হয়ে ওঠেন নির্বাচনকে কেন্দ্র করে। তারা মনে করেন নির্বাচনে জিতলে ইসলামের বিজয়, নির্বাচনে হেরে গেলে ইসলামের পরাজয়। আমি বিষয়টাকে ওইভাবে মনে করি না, কারণ এখানে সমস্যা আরো অনেক গভীরে। আর দ্বিতীয় কথা হলো, যারা এদেশের রাজনীতি করেন, এদেশের সাধারণ নাগরিক, ইসলামের বিষয়টি বাদ দিয়েও যদি আমরা দেশীয় বাস্তবতায় কথা বলি, তাহলে আজকে এদেশটি পরিপূর্ণভাবে আধিপত্যবাদী ধর্ষণের শিকার। এক লেখক বই লিখেছিলেন যে রেপ অফ বাংলাদেশ, বাংলাদেশকে এটা পাকিস্তান বাংলাদেশের যে যুদ্ধকে কেন্দ্র করে বা স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে। কিন্তু আমি তো মনে করি যারা মুক্তিযুদ্ধের চেতনা, যারা ব্যবসা করে, তারা আধিপত্যবাদ প্রশ্নে, জুলুম নির্যাতন প্রশ্নে শুধু একাত্তরকে সামনে নিয়ে আসে, কিন্তু একাত্তর পরবর্তী বর্তমান সময়কাল পর্যন্ত বাংলাদেশ কিন্তু আধিপত্যবাদী, আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তি এবং আঞ্চলিক আধিপত্যবাদী শক্তি দ্বারা ধর্ষিত হয়েছে, বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে বিগত নির্বাচন নিয়ে যতটুকু আমি গবেষণা করে দেখেছি, সেখানে চীনের যে আঞ্চলিক বিশাল সামরিক এবং তার অর্থনৈতিক যে উত্থান, এটি আমাদের রাজনীতিকে প্রভাবিত করেছে। বিগত এক দশকের রাজনীতিতে বাংলাদেশের আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ক্ষমতা কালীন সময়ে বিগত এক দশক আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে পেয়েছি, এবং শেষে এসে আমরা একটা চায়নার একটা আধিপত্যবাদ আমরা দেখতে পাচ্ছি। তো এই আধিপত্যবাদ গুলো আমাদের সংস্কৃতি, রাজনীতি এবং অর্থনীতি, আমাদের পুরো রাষ্ট্র কাঠামোকে এবং সমাজ কাঠামো, আমাদের কূটনীতির কাঠামোকে সম্পূর্ণভাবে প্রভাবিত করছে। তো বাংলাদেশের যেটা স্বাধীনতা যেটা বলা হয়, আসলে স্বাধীনতা কিন্তু এখন বাংলাদেশে নেই। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা আসলে এটাই বাস্তবতা। তো এই বিষয়টা যারা রাজনীতি করেন, গণতান্ত্রিক রাজনীতি যারা করেন, তাদেরও ভাবা উচিত যে রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বের ইস্যুকে কেন্দ্র করে কিভাবে দেশটা আজকে আধিপত্যবাদের শিকার হয়ে গেছে। এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়নের সকল সমল সমস্ত প্রকল্পগুলো, বড় বড় সকল প্রকল্পগুলো চায়না নিয়ন্ত্রণ করছে। এখানে প্রান্তিক জনগোষ্ঠীর ইন্ডিভিজুয়ালি পার্সোনাল ব্যক্তিগত ভাবে মানুষের কিন্তু কোনো উন্নয়ন নেই একটা রাষ্ট্রের সাথে। আমি আগে আমার এক সাক্ষাৎকারে বলেছিলাম আসলে রাষ্ট্রগুলো হচ্ছে একটা ক্লাব, এবং সমস্যা আসলে আরো একটু গভীরে। আমি কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, পোস্ট দিয়েছিলাম, সেখানে তৃতীয় বিশ্ব এবং বিশেষ করে উন্নত মুসলিম বিশ্বের ব্যাপারে যেটা আমরা বলেছিলাম যে আন্তর্জাতিক সাইক্স পেকো যে চুক্তি মুসলিমরা খেলাফত রাষ্ট্র ভাঙার পরে ফ্রান্স এবং
ব্রিটেন
ঐতিহাসিক চুক্তি ছিল, গোপন চুক্তি হয়েছিল
১৯১৬ সালে,
এবং সেটা যে গোপন চুক্তি এটা আমাদের বক্তব্য নয়, এটা একদম জি 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 এটা একদম আন্তর্জাতিক রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে গোপন চুক্তি হিসেবে, ষড়যন্ত্রের চুক্তি হিসেবে করা হয়। তো রাষ্ট্রগুলো যে জন্ম হলো সেটা যদিও একটা স্বাধীনতা সার্বভৌমত্বের নামে আমাদের মাঝে আসছে, এবং আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এক্ষেত্রে একটা ভুয়া কন্টেন্ট আমাদের সামনে তুলে ধরা হয় স্বাধীনতার নামে সার্বভৌমত্বের নামে। টোটালি আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের গোড়াতে যাওয়ার চেষ্টা করি এবং কয়েক শত বছর ইতিহাসকে সামনে রেখে যদি আমরা আমাদের প্রচলিত দেশের দেশের কাঠামোকে আমরা বিচার করি, তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো সাম্রাজ্যবাদের গর্ব থেকে, সাম্রাজ্যবাদের জরায়ু থেকে কিন্তু রাষ্ট্রগুলোর জন্ম। সুতরাং এই রাষ্ট্রের কাঠামো, তার অর্থনীতি, তার শিক্ষা, তার সংস্কৃতি কোনোটাই সাম্রাজ্যবাদী চেতনাকে চ্যালেঞ্জ করে নিজস্ব সুখ্যাতের উপর তারা নিজের রিমেকিং বা রিকনস্ট্রাকশন তারা করতে পারে নাই। তারা টোটালি একটা সাম্রাজ্যবাদী কাঠামোর ভিতর থেকেই তাদের পুনর্জন্ম হয়েছে, সেটা চাই পাকিস্তান রাষ্ট্র হোক, চাই সেটা সৌদি রাষ্ট্র হোক, চাই সেটা মিশর রাষ্ট্র হোক, আবার টার্কি রাষ্ট্র হোক বা বাংলাদেশ রাষ্ট্র হোক, সব মুসলিম বিশ্বগুলো একই অবস্থা। তো আধিপত্যবাদের আমরা আগে থেকে শিখা ছিলাম, রিসেন্টলি যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাস্তবতা বিগত এক দশকের রাজনীতি আমাদের মূল্যায়ন করা উচিত। আমরা প্রচন্ড অত্যন্ত নগ্নভাবে আমরা ভারতের আধিপত্যবাদ আমরা দেখেছি এবং এই কথাগুলো স্পষ্টভাবে আমরা আসা উচিত। যেভাবে ইসলামপন্থীরা সেটা কাউন্টার করা কিছু করা দরকার ছিল তারা তা করে নাই, এবং দেশপ্রেমে যারা নিজের উদ্বুদ্ধ দাবি করে জাতিবাদী শক্তি এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা শক্তি, তারাও কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিষয়টিকে তারা সামনে আনেনি। ইদানিং এখন যেটা পাচ্ছি দ্বিতীয় যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে চায়নার আধিপত্য আমরা দেখতে পাচ্ছি। তো আধিপত্যবাদের সংস্করণ গুলো পরিবর্তন হচ্ছে, নতুন নতুন এডিশন আধিপত্যবাদ আমাদের দেশে আসছে। এখন আমি যেটা আশঙ্কা করছি সেটা হলো এই পুরো বিষয়টাকে আমেরিকা তার মূল্যায়ন রাখছে, যেটা বিভিন্ন আন্তর্জাতিক নিউজ পোর্টাল থেকে আমরা বুঝতে পারছি বা মার্কিন সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গের ইয়ে থেকে সামনে আমরা আশঙ্কা করছি যে আমেরিকা কিভাবে এখানে ইন্টারফেয়ার করে, কিভাবে এখানে হস্তক্ষেপ করে, আমেরিকা কিভাবে এখানে ফাংশন করে। তো এইভাবে একটা আধিপত্যবাদী আঞ্চলিক ভারত চায়নার আঞ্চলিক আধিপত্যবাদ এবং আমেরিকার আন্তর্জাতিক আধিপত্যবাদ, এই যে আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর একটা রণক্ষেত্রে পরিণত হতে হচ্ছে বাংলাদেশ, এটা আমার আশঙ্কা বর্তমানে। এটা আসলে
আপনি কি মনে করেন যে আপনার বাংলাদেশে, মনে করেন আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন যে সিরিয়া, ওটা তো যুদ্ধ, একদম সরাসরি যুদ্ধ হচ্ছে ওখানে, হয়তো আপনার আমেরিকা রাশিয়া এদের একটা ইন্টারেস্ট আছে, তাই না? যে একটা যদি আমেরিকা রিসেন্টলি ওখান থেকে সরে গেছে, বা প্রত্যেকটা জায়গা যখন একটা যুদ্ধ লাগে তখন দেখা যায় যে যারা পরাশক্তি তারা নিজেদের একটা স্বার্থ নিয়ে সেখানে দফারফা করে, তাই না? বাংলাদেশের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এটা কনফ্লিক্ট তৈরি হতে পারে? মানে আপনার মনে করেন যে যে আধিপত্যবাদী আঞ্চলিক বা আন্তর্জাতিক শক্তিগুলো এরা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নেবে যে তুমি কিছু খাও আমি কিছু খাই, এভাবে চলো। কারণ বাংলাদেশ কিন্তু সোফার এখনো মানে খুব আমরা খুব শক্তিগুলোর মধ্যে খুব বিরোধ দেখি না। কারণ এই অর্থে বলছি যে মনে করেন আপনার এখানে ইন্ডিয়ার প্রভাব সবচেয়ে বেশি, এটা ভেরি ক্লিয়ার, কিন্তু এটা নিয়ে আমেরিকা খুব বেশি এখনো আসলে অসন্তোষ প্রকাশ করা বা তারা যে বলে আমরা খুব উদ্বেগ প্রকাশ করছি, কনসার্ন, সেরকম তারা দেখায় নাই, বিশেষ করে লাস্ট যেই নির্বাচনের পর। সেক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে এখানে একটা বোঝাপড়া হয়ে গেছে এদের মধ্যে, নাকি তারা মোটামুটি বরং তারা এখানে একটা একটা খেলা খেলতে চায় হয়তো? যে
জি জি,
আপনার কাছে কোনটা মনে হয়?
আসলে স্বার্থের বিষয়টি এমন, স্বার্থের বিষয়টি খুব মারাত্মক একটি বিষয়। এটা দেখা যায় অনেক সময় স্বার্থের প্রশ্নে আদর্শিক জায়গায় মিল থাকলেও স্বার্থের প্রশ্নে কিন্তু মিত্রদের মধ্যে অনেক সময় কিন্তু একটা কনফ্লিকশন তৈরি হয়, এবং তার নজির গুলো কিন্তু অতীত আমাদের কূটনৈতিক ইতিহাসে কিন্তু আমরা পাই ব্যাপকভাবে। ভারত যেটা বাংলাদেশের রাজনীতিতে যেটা প্র্যাকটিস করেছিল সেখানে তারা একটা জিরো টলারেন্স নীতি তারা গ্রহণ করেছে। এক্ষেত্রে ভারতীয় জিরো টলারেন্সের সাথে আমেরিকার একটু বিরোধ এখানে আছে। আমেরিকা এটাকে একটা মডারেটির মাধ্যমে তারা চায় ইসলামকে ফাংশন করার জন্য, ভারত আমেরিকার বক্তব্য অনেকটা যেটা আমরা বুঝতে পারছি তারা অন্যান্য দেশে যে তাদের যে পলিসি অ্যাপ্লাই করছে সেখানে তারা ইসলামের সাথে তারা একটা আংশিক একটা বোঝাপড়া তারা গিয়ে ইসলামকে তারা বিভক্ত করে, ট্রেডিশনাল ইসলাম এবং রেডিক্যাল ইসলামকে এক এসে করে তারা একটা মডার্ন ইসলামকে সামনে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু ভারত কিন্তু এই জায়গায় পরিপূর্ণ বিগত 10 বছর টোটাল একটা জিরো টলারেন্স নীতি দিকে তারা সেকুলার টোটালি জিরো টলারেন্স নীতি যাওয়ার কারণে আমেরিকা যেটা আশঙ্কা করছে যে একটা এখানে রিয়াক্ট হতে পারে, রিয়াকশন হতে পারে, ওই জায়গা থেকে আমেরিকা মনে করছে যে ভারতের ইসলাম বিরোধী তৎপরতা একটা মেচুরিটি আসে নাই, পরিপক্কতা আসেনি। আমেরিকা মনে করছে তার পরিকল্পনা হয়তো আর পরিপক্ক হবে। এক দ্বিতীয়ত ভারত কিন্তু চায়নাকে কাউন্টার করতে পারেনি। আমেরিকা মনে করে যে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করলে ভারতকে একটু পিছিয়ে দিয়ে এবার আমেরিকা নিজে যদি একটু সরাসরি ডিলিংস করে তাহলে হয়তো চায়নার আধিপত্যবাদ একটা যথাযথ একটা মিচোর একটা পরিপক্ক জব হতে পারে। এই জাতীয় তাদের পারস্পরিক স্বার্থের প্রশ্নে কিছু কিছু কনফ্লিকশন থাকাটা স্বাভাবিক। তো একেবারেই যে একদম শত শতভাগ বুঝাপড়া তাদের মধ্যে হবে সেটা না। তো এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় চায়নার যে ভয়াবহ যে তাদের যে উত্থান চায়নার, এটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। কারণ আঞ্চলিকভাবে যে উইগুর এবং জিনশিয়াং, তারপর এদিকে চায়নাতে আমাদের আরাকানে রোহিঙ্গা মুসলমানদের যে নির্মম যে পরিণতি, এসবটা বিষয়ে আমাদেরকে চায়নার বিষয়ে নতুন করে ভাবতে হবে। আসলে এই মুহূর্তে আমরা তিনটি আমাদের শত্রু ভারত, আমেরিকা এবং চায়নার মধ্যে আমরা আসলে বাস্তবতা মানে গ্রাউন্ড রিয়েলিটি হিসেবে বাস্তবতার মাপকাঠিতে আমরা কাকে আপাতত আমরা আমাদের আধিপত্যবাদী শক্তির মধ্যে কোনটাকে আমরা নিজেদের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমরা নিব, এই বিষয়টা নির্ণয় করা খুবই প্রয়োজন হয়ে পড়ছে আমাদের জন্য। সেটা ইসলাম পন্থার দৃষ্টিকোণে বলি বা জাতিবাদ দৃষ্টিকোণ থেকে বলি, এটা এখন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে বড় প্রয়োজন হয়ে গেছে যে আমরা এই তিনটি শক্তির মধ্যে এই কোন শক্তিটাকে আমরা আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমরা মনে করছি এবং ক্ষতিকারক মনে করছি। এবার একটু ধাপাতে আমরা আসলে সব শক্তির সাথে আমরা একসাথে কিন্তু মোকাবিলা করতে পারবো না আমরা, আমি মনে করি। এই জন্য আমাদেরকে আগে ক্রাইসিস এর মধ্যে যারা একটু আগ্রাসী ওদের তাদের বিষয়টি নেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে আমার কনসার্ন, আমার যেটা বক্তব্য সেটা হলো ভারত যেহেতু আমাদের সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছে, আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করছে এবং রক্তে হুলি খেলা খেলছে অপরোক্ষভাবে, জুডিশিয়াল কিলিং সব বিভিন্ন ভাবে, চায়নার তো সরাসরি এখানে সাংস্কৃতিক কোন এজেন্ডা নেই। আমি আমেরিকার যদিও এখানে বুদ্ধিজীবী মহল আছে, সুশীল একটা সিভিল সোসাইটি আছে, কিন্তু ভারতীয়দের আগ্রাসনটা বাংলা সাহিত্য সংস্কৃতির বদলতে সেটা একটু সহজ তাদের ইন্টারফিয়ার করাটা। এই জন্য ভারতকে আমি মনে করি আমাদের আধিপত্যবাদী আগ্রাসনের মধ্যে ভারতকে আমি এক নম্বর রাখতে চাই। এরপরে চায়না এবং আমেরিকার বিষয়গুলো আমাদেরকে ফাংশন করা উচিত। মোটামুটি আমি আমার মূল বার্তা হলো বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা যখন চিন্তা করব অবশ্যই আমাদেরকে বাংলা আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে বুঝতে হবে যে এই দেশের রাজনীতি নিজস্ব কোনো সক্রিয়তা এখন নেই। এদেশে কোনো কিছু ফাংশন করতে হলে আমাকে অবশ্যই এই এই রাষ্ট্রের সাথে তার আধিপত্যবাদী যে যোগসূত্রগুলো রয়েছে ওই জায়গাগুলো আমাকে ক্লিয়ার করতে হবে।
আচ্ছা আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আপনার মনে করেন এই বাংলাদেশের তো আপনার ইন্ডিয়ান এবং অ্যান্টি ইন্ডিয়ান যে দুটো অ্যাক্সিস সবসময় ছিল সেটা আপনার একেবারে 71 সাল থেকে ছিল। মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা ধরি সাধারণত ভারত ঘেঁষা, আর বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য অনেকগুলো দল যাদেরকে আমরা কাইন্ড অফ অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট নিয়ে কাজ করে বা এই ধরনের একটা চেতনাদের মধ্যে আছে এটা সবসময় দেখি। আপনি তো দেখেছেন যে মাহমুদুর রহমান বিএনপির যে ইয়ে ছিলেন, উপদেষ্টা ছিলেন, উনি রিসেন্টলি বেশ স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বললেন যে বিএনপি 2011 সাল থেকে, 2011 বা 2010 এরকম সময় থেকে মোর আসলে ইন্ডিয়ার দিকে ঝুঁকে ঝুঁকে যাচ্ছে এবং তারা কাইন্ড অফ ইন্ডিয়াকে কনভিন্স করতে চাচ্ছে। এবং রিসেন্টলি আপনি যদি দেখেন যে মহাসচিব মির্জা ফখরুল আলমগীর উনি বেশ খোলাখুলি ভাবে ইন্ডিয়ার সাথে ওনার যে সম্পর্ক বা এটা উনি দেখান একদমই কোনো ধরনের চেষ্টা গোপন করার চেষ্টা করেননি, যে বিএনপি ওনারা যে ইন্ডিয়াকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন, ইন্ডিয়ায় উনি মিটিং করেছেন বা এটা। এবং আরো খুব অবভিয়াস যেমন আপনার রিসেন্টলি আপনার আরো আলমা শফি সাহেবের একটা কথার ব্যাপারে উনি খুব রিয়াকশন দেখিয়েছেন, মানে একটা সেকুলার একটা ভাব যেটা বিএনপির মধ্যে আগে দেখি নাই। এবং এবং একদম সর্বশেষ হচ্ছে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, 41 জন জওয়ান ভারতীয় সেনাকে হত্যা করার পর মুজাহিদরা সেখানকার, এরপর মির্জা ফখরুল সাহেব এটার প্রতিবাদ জানিয়েছেন। তো এটা আসলে নিজেকে একটু প্রো ইন্ডিয়ান বা খুব সেকুলার হিসেবে দেখানোর একটা চেষ্টা বিএনপির মধ্যে দেখা যাচ্ছে বেশ অনেকদিন ধরে। এবং এটা আসলে উপদেষ্টা যে মাহমুদুর রহমান সাহেব বেশ সরাসরি বলেছেন। তো এই যে বাংলাদেশের যা অ্যান্টি ইন্ডিয়া, ও আরেকটা রিসেন্ট যেটা হলো ব্যারিস্টার আব্দুর রাজাক সাহেব জামাত ইসলামের, উনিও বলেছেন যে না জামাত ইসলামের আসলে ভুল ছিল যে ইন্ডিয়ার বিরোধিতা করা। তো এই যে এই অ্যান্টি ইন্ডিয়ান যে রাজনৈতিক দল বা আছে এগুলোর যে একটা প্রো ইন্ডিয়ান হয়ে যাওয়ার যে একটা প্রবণতা আমরা দেখতেছি এখন, এটা আসলে কারণ কি?
এটার কারণ তো আসলে আমাদের স্পষ্টই বুঝে যাওয়া উচিত। এখানে যেহেতু একটা ক্ষমতার স্বার্থ এখানে জড়িত সকলের, সেটার ক্ষমতাসীন দল হোক বা বিরোধী দল হোক, এবং মূলধারা যে দলগুলো তারা তারা আদর্শ এবং দেশপ্রেম ইসলাম এগুলো চেয়ে কিন্তু তাদের কাছে ক্ষমতাটাই যেহেতু মুখ্য, সেজন্য তারা যাকেই তাদের ক্ষমতা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির জন্য যারাই যাদেরকে তারা আন্তর্জাতিক ভাবে সহায়ক শক্তি মনে করবে তারা তাদের লেজি বৃত্তি করবে, এটা স্বাভাবিক। এখন আমাদের ব্যাপারটা হলো, আমাদের আসার জায়গাটা হলো গণ সেন্টিমেন্ট। এই দেশে কখনো রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু আমরা বড় কিছু আশা করতে পারি না। আমাদেরকে গণ সেন্টিমেন্টের জায়গায় গিয়ে একটা আমাদেরকে বৈপ্লবিক অবস্থা তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আশাব্যঞ্জক যে আমাদের এই দেশের জনগণ, আপামর জনগণ, তারা শত্রু মিত্র চিনতে তারা কিন্তু কখনো ভুল করেনি। তারা তাদের অর্থনৈতিক আধিপত্য বিস্তারকারী এবং সাংস্কৃতিক আধিপত্য বিস্তারকারী, রাজনৈতিক সামরিক আধিপত্য বিস্তারকারী শক্তিগুলোকে, শত্রুগুলোকে তারা কিন্তু চিনতে পেরেছে। এই জন্য আমি মনে করি এটা একটা বড় আশার জায়গা। তো যদি আমরা জনগণের কাছে যেতে পারি, তখন আমরা আমাদের রাজনৈতিক লিডারশিপের চরিত্র তাদের সামনে আমরা তাদের মুখোশ উন্মোচিত করতে পারবো। এবং আধিপত্যবাদ প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে যে আপোষকামী যে একটা মনোভাব, সেটা সরকারি দল এবং ইদানিং বিএনপি যেটা শুরু করেছে, এই সম্পর্কে জনগণের কাছে আমাদের যাওয়া উচিত। সেক্ষেত্রে ইসলামপন্থীদের ভূমিকাটা সবচেয়ে কাঙ্ক্ষিত ছিল, কাম্য ছিল, কিন্তু তারাও কিন্তু এই সমস্ত বোঝাপড়ায় তারাও কিন্তু অনেক দুর্বল। তারাও কিন্তু এইভাবে কিন্তু এই সরকারি প্রলোভনে ভয়ভীতির শিকার হয়ে ইমানের দুর্বলতার জায়গা থেকে তারাও কিন্তু নিস্তেজ ভূমিকা পালন করছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যারা তরুণ প্রজন্ম তাদের এগিয়ে আসা উচিত, এবং নানানভাবে আপনার সোশ্যাল যে ইয়েগুলো আছে বা মাধ্যমগুলো, গণমাধ্যম ইত্যাদি এগুলোর মাধ্যমে, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে, রাজনৈতিক দল ছাড়াও কিন্তু আমাদের দেশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক শক্তিগুলো রয়েছে, তাদের পারস্পরিক যোগাযোগ গুলো বাড়ানো উচিত। একটা সামাজিক শক্তির মাধ্যমে একটা বৃহত্তর একটা গণ বিপ্লবের ইয়ে রাখা যেতে পারে। সবকিছু যে একদম প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো করবে সেটা নয়। আপনি দেখুন হেফাজত ইসলামের আন্দোলনটা, আপনি দেখতে পারেন যে বাংলাদেশের পুরো টোটাল রাজনীতিকে কিন্তু যেভাবে প্রভাবিত করলো একদম নিরীহ জায়গা থেকে, এই আন্দোলনটা কিন্তু আমরাই কিন্তু এটার তরুণরাই ওই মাদ্রাসার এই আন্দোলনটা আমরা সূচনাগার করেছিলাম, সূতিকাগার ছিলাম। এই আন্দোলনটা কিন্তু পুরো রাজনীতিকে প্রভাবিত করছে। সেজন্য আধিপত্যবাদ বিরোধী শক্তিগুলো স্পষ্ট কিন্তু যেকোনো একটি প্রান্তিক শক্তি, সামাজিক শক্তির জায়গা থেকে কিন্তু একটা বড় উত্থান হতে পারে, এবং সেটা মূলধারা রাজনীতিকে, ঢাকার রাজনীতিকে সেটা কিন্তু প্রভাবিত করতে পারে। এটা আমি এক্ষেত্রে আমি আশাবাদী।
এখন শাইখ একটু ইসলামী রাজনীতির দিকে যাই, দেশীয় রাজনীতিতে অনেক কথাবার্তা হলো, অনেক না মানে অল্প। আমাদের এই সোশ্যাল মিডিয়া এবং
এখানে আমি একটা কথা বলি, আসলে একটা কথা এখানে যে আসলে আমি যে কথাগুলো বললাম, যদি এটা রাজনৈতিক রূপ, আমরা তো আপনি জানি যে আপনার এই যে আপনাদের যে বস কাটনি অর্থাৎ আপনাদের প্রোগ্রামটা কিন্তু ইসলামী মনোভাব সম্পন্ন, কিন্তু আমি যে আধিপত্যবাদের কথাগুলো তুললাম এগুলো কিন্তু ইসলাম রিলেটেড, কিন্তু বিষয়টাও এগুলো কিন্তু একদম ইসলামী স্বার্থের সাথে জড়িত।
যাদের সাথে কথাবার্তা হয় এদের সাথে কথাবার্তা বলে একটা জিনিস আমাদের কাছে মানে স্পষ্ট, যে মানুষ ইসলামে কি আসলে আলাদা কোনো রাজনৈতিক ব্যবস্থা আছে, নাকি ইসলামের রাজনৈতিক বিষয়ে কিছু স্রেফ কিছু উসুল আছে যেটা যেকোনো পলিটিক্যাল স্ট্রাকচারে ফিট হতে পারে, যেমন গণতন্ত্র, রাজতন্ত্র অথবা খিলাফত। সবাই এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার না, যদি একটু বলতেন যে যেমন গণতন্ত্রের সাথে সদা সরাসরি সংঘাতটা কি ইসলামী রাজনীতিতে থাকে থাকে আর কি?
জি জি, ইসলামে অবশ্যই আপনার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কিছু প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অর্থাৎ কিছু মূলনীতি তো আছে অবশ্যই, এগুলো স্পষ্ট, এবং বাস্তব কিছু কাঠামো ব্যবস্থাও কিন্তু ইসলামে আছে। শুধু সংক্ষিপ্ত মূলনীতি দিয়ে কিন্তু ইসলাম কিন্তু ক্ষান্ত না। আপনি কোরআন করিমের মধ্যে, কোরআন করিমের বিভিন্ন বক্তব্যগুলো এবং হাদিসে তার মধ্যে আরো ব্যাখ্যা রয়েছে, আর বিশেষ করে সাহাবী ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খেলাফত রাশিদা সহ এই ইসলামের যে খেলাফতের প্রথম 30 বছরের যুগে, এখানে কিন্তু আমরা অনেক বক্তব্য আমরা পেয়ে থাকি, যেগুলো দ্বারা শুধু শুধু কিছু মৌলিক প্রিন্সিপাল এক্ষেত্রে শুধু সীমাবদ্ধ নয়, ইসলামের রাষ্ট্র অবস্থা, ইসলামের রাষ্ট্র অবস্থার নিজস্ব কিছু বিস্তার ব্যবস্থাপনা আছে। আমি এখানে একটা রেফারেন্স আপনাকে দিব, যেমন ধরুন হযরত ইমাম শাহবুর রহমাতুল্লাহ কিতাব কয়েক খণ্ডের আজালাতুল খাফান খেলাফতুল খুলাফা এই কিতাবটি, তারপরে এইভাবে আল আহকাম সুলতানিয়াল মাবরদি, অনেকগুলো কিতাব থেকে লেখা আছে যেখানে রাষ্ট্র অবস্থার বিবরণ রয়েছে এখানে। আর গণতন্ত্রের ব্যাপারে আপনি যে প্রশ্ন আপনি তুলেছেন, গণতন্ত্রের সাথে ইসলাম অবশ্যই ডাইরেক্টলি এটা সাংঘর্ষিক, এটা আসলে আমরা একটা ইনফেরিটি কমপ্লেক্সের শিকার, একটা হীনমন্যতার শিকার, যে যখন কোনো একটা ফুলু তৈরি হয় তখন আমরা সেই ফুলুর সাথে আমরা ইসলামকে সম্পৃক্ত করার জন্য উঠে পড়ে আমরা লাগি, সেটা বিজ্ঞানের নামে হোক, রাজনৈতিক ব্যবস্থার নামে হোক, অর্থনৈতিক ব্যবস্থার নামে হোক। গণতন্ত্রের আগে এইমাত্র বিগত শতাব্দীতে আপনি লক্ষ্য করেছেন, 70-এর দশকে 60-এর দশকে হ্যাঁ 70-এর দশকে কিন্তু একটা ইসলামিক কমিউনিজমের একটা স্লোগান উঠেছিল। আবার আমাদের বাংলাদেশে যারা পাকিস্তান আন্দোলনের সময় মুসলিম জাতিদের পক্ষে যারা ছিলেন, অনেকে মওলানা ভাসানি সাহেব, তারা অনেকেই তারা কিন্তু ইসলামিক তথাকথিত ইসলামিক কমিউনিজমের এই মানে একটি ভুয়া এই যে এই মতবাদ দ্বারা তারা কিন্তু প্রভাবিত ছিলেন। তো এখন দেখুন, এখন কিন্তু আর কেউ ইসলামিক কমিউনিজমের কথা বলছে না। ঠিক আমি মনে করি, আমি একটি বিশ্বাস রাখি যে একদিন গণতন্ত্রের এই ফুলু কমে যাবে, গণতন্ত্রের এই জোয়ার ঠান্ডা হবে, তার এই যে ঢেউ একদিন নিস্তেজ হবে, এবং আবার কিন্তু ইসলাম তার সঠিক জায়গায় চলে আসবে। তবে এখানে একটা জিনিস বোঝার উচিত আমাদের, সেটা হলো গণতন্ত্রের দুটো বিষয়, একটা গণতন্ত্র থিওরি, ডেমোক্রেসির থিওরি, আর একটা ডেমোক্রেসির প্র্যাকটিস। থিওরির জায়গায় তো টোটালি এটাকে আমাকে অস্বীকার করতে হবে, এটা আকিদের সাথে সাংঘর্ষিক থিওরি। থিওরি যেখানে সভরেনটি অফ পিপল, জনগণের সার্বভৌমত্বের কথা এখানে বলা হচ্ছে, আর যে কোনো একটা মতবাদকে তার ইতিহাস দ্বারা আমাদেরকে বিচার করতে হবে। আসলে গণতন্ত্র আসছে কোথেকে, তার পিছনে রেনেসাঁর ইতিহাস আছে, লিবারেলিজমের ইতিহাস আছে, উদারনৈতিকতাবাদের ইতিহাস আছে তার। এটা সম্পূর্ণ একটা ধর্ম বিদ্বেষী একটা আন্দোলন ছিল, যেখানে ধর্মকে একদম রাষ্ট্র কাঠামো থেকে বের করে দিয়ে গির্জার ভিতরে সীমাবদ্ধ করা হয়েছে। সুতরাং এই সভরেনটির প্রশ্নে, সার্বত্বের প্রশ্নে গণতন্ত্রের যে দার্শনিক যে ভিত্তি, তার যে মূল যে চিন্তার যে জায়গাটা আছে, ও জায়গায় কিন্তু ইসলাম কখন আপোষ করতে পারে না। হ্যাঁ, গণতন্ত্রের যে প্র্যাকটিসের যে জায়গাগুলো আছে, যেমন ধরুন নির্বাচন, সরকার গঠন, সরকার পরিচালনার যে বিভিন্ন পদ্ধতি, এক্ষেত্রেও আমি মনে করি ইসলামকে তার শাশ্বত যে বিধান সমূহ রয়েছে সেই অনুযায়ী ইসলাম চলতে পারে। এক্ষেত্রে যেহেতু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বা আধুনিক ব্যবস্থায় বিভিন্ন পদ্ধতি আছে, আর ইসলাম তো একটি ডাইনামিক ব্যবস্থা, ইসলামিক ডাইনামিক ব্যবস্থা, ইসলাম কিছু আকিদে বিশ্বাসের নাম, এবং ইসলামের কিছু নিজস্ব ব্যবস্থাপত্র আছে। ইসলাম আকিদা বিশ্বাস এবং ব্যবস্থা মূলনীতি এবং বিস্তারিত ব্যবস্থাপত্রের পাশাপাশি ইসলাম কিছু বিষয় এমন আছে যেগুলোকে যুগের সাথে সময়ের সাথে তালে ছেড়ে দিয়েছে ডাইনামিক সিস্টেমে। ও এরকম কিছু কিছু বিষয় সমন্বয় হতে পারে, যেমন ধরুন আমি যেমন উদাহরণ দিতে পারি, যেমন ধরুন বিপ্লব হওয়ার পরে মানে আফটার রেভলিউশন, আগে কিন্তু প্রথমে দাওয়া, এটা সবার আগে কিন্তু ফার্স্ট দাওয়া, আকীদা দাওয়া ফার্স্ট, সেটা জিহাদ হতে পারে, কখন রূপান্তরিত হতে পারে, বা আমল মারুফ হতে পারে, নিহাল মুনকার হতে পারে, যে কোনো হবে একটা দাওয়া বিপ্লবের মাধ্যমে যখন একটা খেলাফত রাষ্ট্র কায়েম হবে, এর আগে কিন্তু গণতন্ত্র না। এর পরবর্তীতে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হবে, তো সরকার প্রধান কিভাবে হবে, সেটার জন্য ধরেন এই দেশের 5,000 ব্যক্তিকে সুরা মেম্বার, মেম্বার অফ অ্যাসেম্বলি করা হতো, ইসলামিক ন্যাশনাল অ্যাসেম্বলি করা হলো, সেখানে ওলামা, তারপরে জি জি এগুলো হতে পারে, এগুলো সেখানে তারা ভোট দিতে পারে, সেখানে তারা 5,000 লোক বা 10,000 লোক, এসব 20,000 হতে পারে, 50,000 হতে পারে, যে তারা কিন্তু বিশিষ্ট নাগরিকরা তারা সরকার প্রধান করবেন। কিন্তু এখানে ইসলামের যে মূলনীতি আছে সেটা হলো আমির কিন্তু সর্ববৈব ক্ষমতার কিন্তু অধিকারী, আমির আল্লাহর পরে, এবং সে আমির অবশ্যই তাকওয়ার মানদণ্ডে নির্বাচিত হবেন। আমির কিন্তু কখনো আবার ওই সংখ্যাগরিষ্ঠের রায় মানতে কিন্তু বাধ্য না, যেখানে আমাদের জামাত ইসলামী আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু দলে কিন্তু গণতন্ত্র প্র্যাকটিস করে, তারা কিন্তু ইসলামের যে এমারতের যে সিস্টেম, আমির চাইলে সংখ্যাগরিষ্ঠ মতামতকে তিনি জেনাই করতে পারেন, এই বিষয়টা কিন্তু ওই অনেক ইসলামী দলে নেই। তো এখানে আংশিকভাবে গণতন্ত্রের প্র্যাকটিসিং যে জায়গাগুলো আংশিকভাবে সেখানে ইসলামের সাথে সমন্বয় হতে পারে, ইসলামের মূলনীতিগুলোর আলোকে। এই ব্যাপারে আপনার বিভিন্ন স্কলারদের বক্তব্য রয়েছে, তবে যে সমস্ত স্কলার আপনার সার্বভৌমত্বকে ইসলামের সাথে সমন্বয় করতে চায়, এটা সম্পূর্ণ ভ্রান্ত, এটা আকিদা বিধ্বংসী, এটা আকিদা বিবর্জিত। গণতন্ত্রের সাথে গণতন্ত্রের যে ইসলামাইজেশন করা হচ্ছে এবং বাস বিচারহীন ভাবে একটা তাগুত কাঠামের ভিতরে ইলেকশনে যাওয়ার জন্য বলা হচ্ছে, সেটাকে শাহাদতের নামে, আমানতের নামে বিভিন্ন ভাষায় ইলেকশন আসলে বলা হয়, এটা টোটালি আমি মনে করি এটা ইসলামিক শিক্ষার পরিপন্থী। একটি কাঠামোকে শুদ্ধ না করে, কাঠামোকে পিউর না করে, একটা পিউরিটানিক উদ্যোগে না গিয়ে, একটা সংস্কারমূলক উদ্যোগে না গিয়ে, পরিবর্তন না করে, একটা তাগুত কাঠামোকে অক্ষুণ্ণ রেখে তার ভিতর থেকে আপনার ইসলামের পার্টিসিপেশন, এটা টোটালি আকিদা বিধ্বংসী। আমি মনে করি এটা ইসলামী, ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থার যে মূল চিন্তা তার পরিপন্থী এটা।
কিন্তু সেক্ষেত্রে আপনার মনে করেন যারা এই ধরনের ইসলামী গণতন্ত্রের চর্চা করেন, ওনারা অনেক সময় তুরস্ক, তিউনিশিয়া বা ইরান এই ধরনের দেশগুলোর উদাহরণ দেন এবং সফলতার উদাহরণ হিসেবে এই দেশগুলোর কথা বলেন। মিশরের কথা বলতেন, তবে সেটা এখন বলেন না ডেফিনেটলি, 7 বছর 6-7 বছর আগে তো বলতেন। আপনি কি মনে করেন যে আসলে এই যে দেশগুলো, এই দেশগুলোকে আসলে মডেল হিসেবে বাংলাদেশের জন্য নেওয়া শরিয়ার আলোকে অথবা বাস্তবতার আলোকে মানে কতটুকু সঠিক হয়?
আপনি দেখুন, প্রথমে আমি ইরানের কথা বলি। প্রথমে তারা কিন্তু একটা ইরানি বিপ্লবকে মডেল হিসেবে আমাদের সামনে 80 দশকে এবং এমনকি 90 দশকে খুব জোর সোরে ইরানি বিপ্লবের কথা বলতো জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো। দেখুন, ইরানের বিপ্লব আর তুরস্কের গণতন্ত্র চর্চা কিন্তু এক না। ইরানটা ছিল বিপ্লব, এখন কিন্তু তারা আবার ইরানের বিপ্লবের কথা বাদ দিয়ে এখন তারা তুরস্কের মডেল এবং পন্থার কথা বলছে এবং তিউনিসিয়ার কথা তারা বলছে। তো তুরস্ক এবং ইরান এবং এই যে তিউনিসিয়া, এর আগে আলজেরিয়া ইসলামিক সালভেশন ফ্রন্টের যে ব্যর্থতা এবং এখন যে ব্যর্থতা গুলো, সফলতার পাশাপাশি ব্যর্থতাও আছে, আবার কিছু সফলতাও আছে বর্তমান তুরস্কের দেখা যাচ্ছে। তো আমি মনে করি যে পৃথিবীতে এই সমস্ত এই ডেমোক্রেসির এই উদাহরণ ছাড়াও কিন্তু, যদিও একটু অনেকে এটাকে সেন্সিটিভ মনে করতে পারে, আমি আফগানিস্তানের কথা বলতে চাই, এখানেও কিন্তু ইসলাম বিজয় হয়েছে এবং সেটা আরো আরো স্বচ্ছ ধারায়, আরো পরিচ্ছন্ন ধারায় জিহাদের মাধ্যমে তারা পৃথিবীর 2টি পরাশক্তিকে তারা পরাজিত করেছে, একটি গত শতাব্দীর শেষের লগ্নে এবং আরেকটি এই শতাব্দীর এই শুরুর লগ্নে। এই যে এটা তো একদম রিসেন্টলি যে তথ্যগুলো আসছে, জি, তো এখানে যেটা, এটা আমি একদম রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে বলছি, এটা কোনো এমন নয় যে আমার সাথে আসলে ওই জায়গায় একটা আমার সেন্সিটিভিটি রয়েছে বা এটার প্রতি একটা আগ্রহ, ওই 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 বিষয়টা নয়, যেটা একদম রাজনৈতিক নির্মোহ বিশ্লেষণের জায়গা থেকে বলতে চাই। ইসলাম যদি ইরানি বিপ্লবের মাধ্যমে বিজয় লাভ করতে পারে, ইসলাম যদি তুরস্কে যদি মডারেট পন্থার মধ্যে বিজয় লাভ করতে পারে, ইসলাম তো আরো শক্তিশালী ভাবে আফগানিস্তান জেহাদের মধ্যে বিজয় লাভ করছে, কিন্তু বাংলাদেশ ইসলাম পন্থারা কখনো জামাত ইসলামী সৈন্য দল করে সেটাকে কিন্তু নজির হিসেবে তারা কিন্তু এখানে উপস্থাপন করে না। এই জন্য আপনি দেখুন, আপনি একটু দেখেন যে তুরস্কের অবস্থা দেখেন, এটা কি আসলে কি তুরস্ক আমাদেরকে কোন একটা মৌলিক জায়গায় নিয়ে যেতে পারছে? আমাদেরকে তুরস্ক কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তুরস্ক তার যে বর্তমান যে একে পার্টি, তাকে অনেক খড়কুট পোহাতে হয়েছে এবং তাকে অনেক সেক্রিফাইস তাকে করতে হয়েছে ইসলামী মূল্যবোধের পশ্চিম। তারপরে ইরানকে কখনো আপনি কোশ্চিন কালো এটাকে পরিপূর্ণ ইসলামিক ইয়ে বলা যাবে না, তারা একটা শিয়াইজমের তারা অভ্যুত্থান সেখানে করেছেন। এবং তিউনিসিয়ার যে আমি খবর খবর নিচ্ছি যে নাজাব পার্টির সেখানে অহরহ সেখানে মেয়েদেরকে বেহায়াপনা উলঙ্গ মেয়েদেরকে, বেপর্দা মেয়েদেরকে তারা তাদের পার্টি থেকে তারা নমিনেশন দিচ্ছে। তো এইসব কাজগুলো আমাদেরকে অপেক্ষা করতে হবে, এগুলোকে সফল কনসভা বলা যাবে যখন একটি একটি সরকার কায়েম হলেই, কিন্তু সেটা কিন্তু সরকার নয়, সফলতা নয়, একটি সরকার কায়েম হয়ে একটি এই রাষ্ট্রকে কতটুকু সফলতা তার প্রান্তে নিয়ে গেছে সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে খোরাসান বা আফগানিস্তানে দেখুন, এখানে এই এক সময় কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি রাশিয়াকে পরাজিত করা হয়েছে এবং রাশিয়াকে পরাজিত করার মাধ্যমে কিন্তু আলটিমেটলি মুসলিম বিশ্বে কিন্তু সেফটি পেয়েছে, মুসলিম বিশ্ব কিন্তু সেফ হয়েছে তার রাশিয়ার আগ্রাসন থেকে। আর এখন বর্তমানে আমেরিকা তাদের কাছে পরাজিত হওয়ার মাধ্যমে কিন্তু মুসলিম বিশ্ব এই নিরাপত্তা পাচ্ছে আমেরিকার আগ্রাসন থেকে। তো সুদূর প্রসারী একটা একটা ভূমিকা কিন্তু এই শক্তিগুলো রয়েছেন, কিন্তু আসলে আমরা একটা হীনমন্যতার কারণেই আমরা মনে করছি যে তুরস্ক একমাত্র এক্সাম্পল, ইরান একমাত্র এক্সাম্পল, তিউনিস একমাত্র এক্সাম্পল, এক্সাম্পল কিন্তু তার চেয়ে আরো বড় এক্সাম্পল আমাদের আমাদের ইয়েতে রয়েছে। এবং এই আপনার তুরস্কের কথা আমি এখানে একটু বলবো যে বাংলাদেশের বাস্তবতা তুরস্কের বাস্তবতা একটু বেশ কম রয়েছে। তুরস্কের একে পার্টির সাথে আমার একবার কথা হয়েছিল বেশ কিছুদিন আগে, বাংলাদেশের মতো সেখানে সোশ্যাল ইসলাম কিন্তু এত পাওয়ারফুল না, এত শক্তিশালী না, কিন্তু বাংলাদেশে আপনার আলেম ওলামা মসজিদ খতিব ইমাম বক্তা এইভাবে প্রান্তিক জনগণ কৃষক শ্রমিক জনতা এমনকি গ্রামের মেয়েরা হুজুরদের প্রতি যে তাদের একটা আলেম ওলামা ইসলাম জানাজা বিয়ে শাদী এই যে একটা সামাজিক ভাবে ইসলামের প্রতি যে মানুষ মানুষের একটা মোহ মানুষের একটা সম্পর্ক এইরকম একটা ইয়ে কিন্তু ফ্লু কিন্তু আপনার এই তুরস্কে ছিল না। সেজন্য তুরস্কে কিছুটা বাস্তবতা থাকতে পারে, মডারেট হওয়ার পিছনে তাদের কিছু যুক্তিগত থাকতে পারে তাদের। এবং আবার একটা কথা, তুরস্কের সেনাবাহিনী অত্যন্ত এগ্রেসিভ আর অত্যন্ত সিকুলার, তারা টোটালি কামাল আতাতুর্কের একদম মোরতাদ রেজিম ছিল, একটা একদম ইসলাম বিদ্বেষী রেজিম ছিল। বাংলাদেশে যেটা আমার অভিজ্ঞতা, আমি নিজে কারা নির্যাতিত রাষ্ট্রকে আমি ফেস করি, আইন আদালতকে ফেস করি, আমার যতটুকু অভিজ্ঞতা এখানে বাংলাদেশ রাষ্ট্রের যে রেজিম সেনাবাহিনী বা পুলিশ কিন্তু তুরস্কের মধ্যে কিন্তু তারা কিন্তু অতটা ইসলাম বিদ্বেষী নয় তারা, হ্যাঁ, বেশি চেয়ে বেশি তারা তার মধ্যে একটা মূর্খতা আছে। তো এখানে তুরস্ক এত কঠিন অবস্থার সম্মুখীন নয় যে আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে একদম ইসলামিক ডেমোক্রেসির পথ আমাদেরকে বেছে নিতে হবে বা গণতন্ত্র আমাদের করতে হবে। তো আমি মনে করি গণতন্ত্রের বিকল্প হিসেবে, আমি এখানে বলছি না সশস্ত্র জেহাদের কথা, আমি বলবো গণতন্ত্রের বিকল্প হিসেবে আমরা এই বৃহত্তর দাওয়ার একটা সংস্কৃতি আমরা চালু করতে পারি, দাওয়াতি বিপ্লবের, যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে রাজনৈতিক কর্মসূচিগুলো সেগুলোকে আমরা বৃহত্তর দাওয়াতি ডায়লগে, দাওয়াতি আন্দোলনে, দাওয়াতি বিপ্লবের দিকে আমরা নিয়ে যেতে পারি। আমরা রাষ্ট্রের সাথে ডায়লগ করব, রাষ্ট্রের ব্যক্তিদের সাথে ডায়লগ করব, এবং আমরা আমাদের ইসলামাইজেশনের যে অ্যাপ্রোচ গুলো সেগুলোকে আমরা অ্যাপ্লাই করব, আমরা উন্নয়নের ইসলামিক অ্যাপ্রোচ, আমরা রাজনৈতিক ইসলামিক অ্যাপ্রোচ এবং ইসলামাইজেশন অফ ল, এগুলো আমরা দাবি দিয়ে দিই একটা একটা, এবং আমরা ধাপে 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 আমরা ইসলামাইজেশনের পথে দাওয়ার বিপ্লবের মাধ্যমে আমরা এগুতে পারি। আমরা সেখানে আমার রাজনৈতিক দল গঠন করে এই সংসদে গিয়ে ক্ষমতার ভাগাভাগি নিতে হবে, এটা কোনো জরুরি নয়। বিদ্যমান ক্ষমতা কাঠামোতে যারা বিরাজমান রয়েছেন তাদের অন্তরকে আমরা ঠিক করতে পারি, তাদেরকে আমরা দাওয়া দিতে পারি, এবং বৃহত্তর জনগোষ্ঠীকে আমরা তাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করতে পারি আমরা।
আচ্ছা, এখন আপনার যে সোশ্যাল ইসলাম বা এই সামাজিক ইসলামের ব্যাপারে আমরা একটু বিস্তারিত জানতে চাই, যে একটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলামকে কায়েম করা, আর একটা হচ্ছে সোশ্যাল ইসলামের যে মূল্যবোধ বা বিশ্বাসগুলো, এগুলোকে আমরা মানে সমাজে শক্তিশালী একটা অবস্থায় দেখতে চাই, ইভেন দো হয়তো রাজনৈতিকভাবে ইসলামের ক্ষমতা হয়তো আমাদের হাতে নেই। এখন একটা প্রশ্ন হচ্ছে যে সোশ্যাল ইসলামটা আসলে কি বা এর মধ্যে কি কি পড়ে, আর আমরা আসলে গত কয়েক বছর বলতে মনে করেন হয়তো 10-15 বছরের সময়টা ধরে বাংলাদেশের সোশ্যাল ভ্যালুসে কিন্তু অনেক চেঞ্জ দেখতেছি, অনেক সেকুলারাইজেশন দেখতেছি আমরা এখন, এটা কিন্তু আগে এতটা ছিল না। এটার কারণ হচ্ছে হয়তো গ্লোবাল মিডিয়ার আগ্রাসন প্লাস রাজনৈতিক একটা এখানে সাপোর্টও আছে। এর ফলাফল আমরা দেখতেছি যে আপনার মনে করেন ইন টার্মস অফ কালচার, যে কালচারে আমাদের যে মানে মুসলিম কালচারে যে পরিমাণ অসভ্যতা, যেটা আসলে আগে আমরা একদম চিন্তা করতাম না, সেই জিনিসটা এখন নর্মাল হয়ে গেছে। আরটা হচ্ছে আপনার মনে করেন যে স্টুডেন্টদের মধ্যে, বিশেষ করে ভার্সিটি স্টুডেন্টদের মধ্যে সেকুলার চর্চা বা নাস্তিকতার চর্চাটা অনেক বেড়ে গেছে এবং খুবই অ্যালার্মিং একটা রেট, তাই না? এখন এইটাকে আসলে আমরা সোশ্যাল ইসলাম দিয়ে কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি বা এটার মধ্যে আসলে এটা পড়ে কিনা?
আপনার পৌর বিজ্ঞানের যে শিক্ষা বা রাষ্ট্রবিজ্ঞানের, সেখানে তো আমরা স্পষ্ট এটা আমরা দেখি যে একটা রাষ্ট্র কিন্তু একটা সামাজিক, সমাজের একটা চূড়ান্ত রূপ হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র কিন্তু কখনো সমাজকে বাদ দিয়ে কিন্তু রাষ্ট্র কল্পনা করা যেতে পারে না, সেটা একদম অ্যারিস্টটল থেকে শুরু করে এই পর্যন্ত বিজ্ঞানীরা যেটা বিশ্লেষণ করে আসছেন, এটা একটা ন্যাচারাল ব্যাপার, এটা একটা একদম প্রকৃতিগত পদ্ধতি, যে ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে কিন্তু রাষ্ট্র। তো সুতরাং এখানে আসলে রাষ্ট্রের স্বার্থে, একটি সফল রাষ্ট্রের জন্য কিন্তু একটা সফল সমাজ ব্যবস্থা আমাদের দরকার। এখন এখানে ইসলামপন্থীদের যে ভুলটা হয়ে গেছে, তারা আসলে সামাজিক ভাবে ইসলামকে একটা পরিপূর্ণ সেফটির জায়গায় না নিয়ে বা ইসলামকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত না করে আমরা কিন্তু সমাজ বিবর্জিত পন্থায় কিন্তু আমরা ওই রাজনীতি শুরু করেছি। বাংলাদেশে আমাদের ইসলামপন্থী যারা রয়েছেন তাদের মধ্যে যারা অনেক ব্যক্তি স্কলাররা, যেমন নাকি আমি মুফতি ফজলুল রহমতুল্লাহ একজন বড় ব্যক্তি ছিলেন, উনি বাংলাদেশের বাস্তবতায়, এবং ভারতবর্ষে আল্লামা আবুল হাসান লতিফ রহমতুল্লাহ আলাইন আপনারা শুনেছেন অবশ্যই, একজন বহুত বড় স্কলার, তারা কিন্তু আপনার রাজনৈতিক ভাবে ইসলামকে নিয়ে সক্রিয় হওয়ার আগে তারা বলেছিলেন যে আগে সামাজিক ভাবে ইসলামকে নিয়ে সক্রিয় হওয়ার বিষয়টাকে তারা চূড়ান্ত করতে বলেছিলেন। তো এটা তো একদম একটা স্বাভাবিক একটা ধাপ, যে রাষ্ট্রবিজ্ঞানের এবং পৌরবিজ্ঞানের, যে সমাজ সংস্কারের মাধ্যমে কিন্তু পরবর্তী ধাপ হচ্ছে রাষ্ট্র সংস্কার। তো এটা শুধু ইসলামের শিক্ষা না, এটা একদম রাষ্ট্রবৈজ্ঞানিক বাস্তবতায়। সেক্ষেত্রে আমি ইদানিং একটা কথা বলছি যে সামাজিক ইসলাম, সামাজিক ইসলাম, এবং আন্তর্জাতিক রিপোর্ট গুলোতে কয়েকদিন আগে বিবিসি একটা রিপোর্ট পেশ করেছে, সামাজিক ভাবে ইসলাম একটি বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠিত, এবং সামাজিক ইসলাম কিন্তু রাজনৈতিক ইসলামকে কিন্তু প্রভাবিত করছে। একটা হচ্ছে কি, রাজনীতি আমরা সরাসরি করবো নাকি ইনডাইরেক্টলি করবো, সামাজিক জায়গা থেকে কিন্তু আমরা ইনডাইরেক্টলি রাজনীতিকে আমরা প্রভাবিত করতে পারি। সেখানে যেটা আমরা প্রেশার গ্রুপ, যেমন ধরুন হেফাজুল ইসলাম, এটা আমাদের জন্য একটা আইকন, একটা চিহ্ন আমাদের জন্য, এটা একটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতিকে অনেকটা নিয়ন্ত্রণ করছে। যেভাবে সেকুলাররা বা বামপন্থীরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমাদের সংস্কৃতি, মিডিয়াকে নিয়ন্ত্রণ করছিল, ওই জায়গায় তারা কিছুটা কাউন্টার করতে পারছে। আমি তো এটা আগে বলছিলাম, হেফাজুল ইসলামের বুদ্ধিভিত্তিক সক্ষমতা একটু কম এবং তাদের সাংগঠনিক শৃঙ্খলা কম হওয়ার কারণে তারা কিন্তু হয়তো এইভাবে ভূমিকা রাখতে পারছে না, না হয় যদি এই দলটিতে, সংগঠনটিতে বা এই জাতীয় সামাজিক ইসলামিক শক্তি, ইসলামিক শক্তির যে সংগঠনগুলো রয়েছে ওখানে যদি বুদ্ধিভিত্তিক চর্চা হয় এবং সেখানে শক্তিশালী লিডারশিপ তৈরি হয় এবং সেখানে যদি আপনার সাংগঠনিক ধারা ফিরে আসে, তাহলে সামাজিক জায়গা থেকেও কিন্তু রাষ্ট্রকে কিন্তু পরিবর্তন করা যাবে, রাষ্ট্রকে প্রভাবিত করা যাবে। তো আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত, বিগত আমাদের যে ব্যর্থতা গুলো বিগত দশকের, এর আগের দশকের যে রাজনৈতিক ভাবে আমরা কিন্তু বারবার মার খেয়েছি, আমরা কিন্তু সফলতা অনেক কম পেয়েছি, সেটা আমরা সামাজিক জায়গাটাকে আমরা ইয়ে করি নাই। আর একটি কথা হলো, আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করছে কিন্তু মধ্যবিত্ত সমাজ, মধ্যবিত্ত সমাজের তারা সরকারি দল, বিরোধী দল। ইসলামপন্থীদের মধ্যে কিন্তু কোনো মধ্যবিত্ত সমাজ গড়ে ওঠেনি, ইসলামটা ইসলামপন্থীদের অনেকটা অনেকাংশে তারা কিন্তু নিম্নবিত্তের মধ্যেই তারা সীমাবদ্ধ, বা উচ্চবিত্ত মধ্যবিত্ত তারা তাদের স্বার্থে কখনো ব্যবহার করে থাকে। সেজন্য সামাজিক ইসলামকে চর্চা করার ক্ষেত্রে এবং সামাজিক ইসলামের মাধ্যমে এই রাজনৈতিক ইসলাম রাজনীতিকে প্রভাবিত করার এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে অধিক পরিমাণে আমাদেরকে মধ্যবিত্ত সোসাইটিকে ইসলামের সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে। সেখানে সরকার, সেনাবাহিনী এবং ব্যবসায়ী, রাজনীতিবিদ, সরকারি দল, বিরোধী দল, এদেরকে কিন্তু আমাদের ইসলামিক দাওয়ার সাথে, রাজনৈতিক ভাবে না, সামাজিক ভাবে তাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করা চাই, মধ্যবিত্ত সমাজকে। তাহলে হবে কি, মধ্যবিত্ত সমাজ যে যে জাহেলিয়তের সমাজ, যে জাহেলিয়ত যে কাঠামো, এই জাহেলিয়ত কাঠামোর মধ্যে একটা বিভক্তি তৈরি হবে, মধ্যবিত্ত সমাজের মধ্যে একটা বিভক্তি তৈরি হবে, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। তখন এই তারাই কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়াবে, একটা মধ্যবিত্ত সমাজের বিরুদ্ধে তখন কিন্তু দাঁড়াবে, কথা বলবে, তখন আমাদের কাজগুলো কিন্তু অনেকটা সফল হবে। এইভাবে অর্থনৈতিক শ্রেণীর যে বিন্যাস, ওই দৃষ্টিকোণ থেকেও আমাদের চিন্তা করা উচিত সামাজিক ইসলামের বিষয়টা। আর আমি যতটুকু তুরস্কের অবস্থা সম্পর্কে পড়েছি, শেখ নূর স্থির আন্দোলন এবং এই আপনার নাজিমুদ্দিন আলবাকানের বা এরদোগানদের যে অতীতের যে কারগুজারি গুলো পড়েছি, তারপরে আপনার নাম শুনেছেন রাশিয়ার যে দাগিস্তান এবং যে চেচনিয়া, আমি একবার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম চেচেন প্রেসিডেন্ট জেলিম খানিনদের ভাই, ওনার যে চেচেন প্রেসিডেন্ট স্বাধীন মুসলিম রাষ্ট্র যখন ছিল, তার সাক্ষাৎকার নিয়েছিলাম দৈনিক ইনকিলাবে, সেটা প্রকাশিত হয়েছিল। বিভিন্ন তারপরে মিশরে যে হওয়ান মুসলিমিনের তাদের যে ভোটের যে হার, সবগুলো দেখা যাচ্ছে যে আপনার প্রান্তিক জনগোষ্ঠীর ভোটে কিন্তু বেশি। যেমন ধরুন তুরস্কে কিন্তু আঙ্কারা এবং ইস্তাম্বুলে কিন্তু ইসলামপন্থীদের ভোট কম, ভোটগুলো কিন্তু গ্রামীণ পর্যায়ে কিন্তু তার ভোটাররা কিন্তু বেশি, সমর্থকরা বেশি। এটা কিন্তু সর্বত্র কিন্তু জিনিসটা, এটা একদম পৃথিবীতে যেখানে আমরা ইসলামের জাগরণ দেখতে পাচ্ছি, জেহাদি জাগরণ হোক, রাজনৈতিক জাগরণ হোক, সেখানে কিন্তু মূল শক্তি দেখা যাচ্ছে একটা সোশ্যাল পাওয়ার, সোশ্যাল শক্তি। এবং ভারতবর্ষের 200 বছর যে সংগ্রামের ইতিহাস, ওখানে কিন্তু যারা দিল্লিতে, কলকাতায় বা ঢাকাতে বসবাস করতো, লাহোরে, তারা কিন্তু অনেকটা আপোষকামী ছিলেন মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজের, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু তাদের মধ্যে একটা সেন্টিমেন্ট ছিল, তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, খুব দানা বাঁধা ছিল। এটাই কিন্তু পরবর্তীতে বিরোধীদেরকে তাড়িয়ে যেতে বাধ্য করছে। এই জন্য সামাজিক জায়গা থেকে আমাদেরকে কাজ করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, আমাদের এটাই নবাবী মানহাজ এবং এটাই রাষ্ট্রবিজ্ঞানের এটা বাস্তবতা। এখন কথা হচ্ছে আমরা সামাজিক ভাবে ফাংশন করার পদ্ধতিগুলো আমরা কিভাবে করতে পারি। যেমন ধরুন মাদ্রাসা একটা সামাজিক শক্তি, মসজিদ একটা সামাজিক শক্তি, ওয়াজ একটা সামাজিক শক্তি, এটাকে আরো কিভাবে বুদ্ধিবৃত্তি করা যেতে পারে, এগুলোকে সামাজিক এটাকে আরো কিভাবে এটাকে ইফেক্টিভ করা যেতে পারে এবং এটাকে কিভাবে আরো আরো এটাকে বেশি বেশি প্রেশার গ্রুপের জায়গা নেওয়া যেতে পারে, এগুলো নিয়ে আমাদের তর্ক হতে পারে, বিতর্ক আলোচনা হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে। বাকি রাজনীতির আগে আমাদের অবশ্যই সামাজিক পন্থা আমাদেরকে চিন্তা করতে হবে, এটা কোনো বিকল্প নাই বলে মনে করি।
শায়েখ আবি, আপনাকে কয়েকবার মুজাদ্দিদ আল-ফাসানির ব্যাপারে কথা বলতে দেখেছি মানে ফেসবুকে, এবং তার পদ্ধতিকে বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন, উনি কে ছিলেন, ওনার পদ্ধতি কি ছিল, কি কি করলে মানে কি কি সফলভাবে করেছেন, এটা যদি একটু লিসেনারকে বলতেন।
এখানে তো আসলে একটা বহুত বড় বিষয় সামনে নিয়ে আসছেন। আমি আপনার মাধ্যমে আমাদের যা শ্রোতা রয়েছে সবাইকে অনুরোধ করবো, মুজাদ্দিদ আল-ফাসানির জীবনী রয়েছে, বিশেষ করে অনেকে লিখছেন জীবনী, তার মধ্যে সংগ্রামী সাধকদের জীবনী, আবুল হাসান আল-নদভী রহমতুল্লাহ, ভারতের স্কলার রহমতুল্লাহ আলী, উনি ইমাম ইবনে তাইমিয়া, শাহাবুদ্দিল্লাহ, সৈয়দ আহমদ শহীদ, মুজাদ্দিদ আল-ফাসানি, ওনাদের সবার জীবন লিখেছেন, ওখানে কিন্তু বিস্তারিত লেখা আছে। সংক্ষেপে যেটা আপনার, আমি মনে করি আমাদের বর্তমান সময়টা মুজাদ্দিদ আল-ফাসানির জমানার সাথে খুবই এটা সামঞ্জস্যশীল। মুজাদ্দিদ আল-ফাসানি নিঃসন্দেহে একজন বড় বিপ্লবী ব্যক্তি ছিলেন এবং বড় আলেম ছিলেন, বড় ইমানদার ব্যক্তি ছিলেন। ওই সময় কিন্তু উনি ছাড়াও কিন্তু অনেক আলেম ছিলেন, আব্দুল কাদের দেহলভী ছিলেন, আরো অনেকে ছিলেন, কিন্তু এবং সেখানে কিছু ভ্রান্ত সুফিবাদী আলেমও ছিল, অনেক বেশি ছিলেন, তারা মূলধার সাথে সম্পৃক্ত ছিল, ভণ্ড ব্যক্তিরা ছিল, রাজদরবার মোল্লারা ছিল, রাজদরবারের বাইরেও কিন্তু কিছু আবার হক্কানি আলেম ছিলেন, কিন্তু তারা সংগ্রামী ছিলেন না। মুজাদ আলী ফাসানের বৈশিষ্ট্য ছিল, তিনি তো ভ্রান্ত সুফিবাদকে তিনি বিশ্বাস করতেন না, তিনি রাজদরবারি মোল্লা ছিলেন না, আবার তিনি একদম একাগ্র চিত্তে একা একা বসে থাকা সেরকম আহলে হক আলেম, যিনি রাজনীতিকে ফাংশন করেন নাই বা রাজনৈতিক কোনো ভূমিকা রাখতে যিনি অপ্রস্তুত ছিলেন এরকম ছিলেন না, বরং তিনি একজন হক্কানি আলেম ছিলেন। তিনি রাজদরবার সাথে যোগাযোগ, রাজদরবারে তিনি উচ্ছিষ্ট ভোগ ছিলেন না, রাজদরবারে তিনি কিন্তু বারবার দাওয়া নিয়ে যেতেন। তো আমাদেরকে বর্তমান সময় অ্যাপ্লাই করা উচিত, বর্তমান সময় অ্যাপ্লাই করার জন্য মুজাদ্দিদুল হাসানের চিন্তা চেতনা গুলোকে ওই সময়টাকেও আমাদের বুঝতে হবে। ওই সময়টা ছিল কিন্তু এই আকবর সহ মোগল রাজাদের যে যুগ ছিল, যেটাকে আমরা ভারতবর্ষের একদম ইসলামের সূর্যবীর্যের যুগ বলি, আসলে কিন্তু কথাটা ভুল। আর বর্তমানে যেভাবে আমরা সেকুলারিজমকে ফেস করতেছি, সেকুলারিজম আমাদের জন্য একটা আমাদের থ্রেট, মারাত্মক ভাবে, রাজনৈতিক ভাবে এবং সাংস্কৃতিক ভাবে। এই সেকুলার থ্রেটটা আকবরের যুগে কিন্তু ছিল, মুজাদ্দিদের যুগেও ছিল, উনি কিন্তু সেটার মোকাবেলা করেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সেকুলার শাহবাগিরা কিন্তু একটা কথা বলে, সুফিবাদী ইসলাম তারা বলে, হুবহু কিন্তু সুফিবাদ থেকে ইরান থেকে এসেছে, ইরান থেকে সেটা প্রমোট হয়ে এসছে, কিন্তু এখানে প্রমোট হয়েছে রাজদরবারি হিন্দুদের মাধ্যমে এবং রাজতন্ত্রের মাধ্যমে। অর্থাৎ এখানে সময় কম, টোটাল বর্তমান সিচুয়েশনের সাথে কিন্তু সেই সময়ের সিচুয়েশনটা পুরোপুরি মিল, বরং আরো আমি বলবো সেটা আরো ভয়াবহ ছিল। বর্তমানে যেভাবে একটা মডারেট ইসলামিক পরিকল্পনার চেষ্টা করা হচ্ছে এবং রাষ্ট্র তার রাজদরবারি মোল্লাদের মাধ্যমে একটা শাহবাগী ইসলামকে কায়েম করতে চাচ্ছে, আমেরিকা একটা আমেরিকান ইসলাম নিয়ে আসার চেষ্টা করতেছে, ভারত একটা ভারত ইসলামকে এখানে কায়েম করার চেষ্টা করতেছে, ঠিক তখন কিন্তু আকবর একটা দিনারাহি একটা এজেন্ডা ছিল। আমি সর্বশেষ এখানে এটা মুজাদ্দিদুল হাসানের পদ্ধতি সম্পর্কে এখানে যেটা বলবো সেটা হলো, মুজাদ্দিদুল হাসান পদ্ধতি ছিল এখানে তিনটা, ওনার সামনে অপশন ছিল তিনটার মধ্যে, তিনি দুটি অপশনকে গ্রহণ করেননি, থার্ড অপশনকে তিনি গ্রহণ করেছেন। যেমন একটি অপশন ছিল সরকারের সাথে কোনো বিরোধিতা না করে একদম কোনো পাহাড়ে জঙ্গলে বন জঙ্গলে গিয়ে জিকির করা এবং সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক দায় দায়িত্ব, ইসলামী দাবার যে বৃহত্তর যে বৈপ্লবিক দায়িত্ব এটাকে এড়িয়ে টোটালি একটা ব্যক্তিগত প্র্যাকটিসে চলে যাওয়া এবং সেটা একদম জনশূন্য এলাকায় আধ্যাত্মিকতা চর্চা করা, রাষ্ট্র রাষ্ট্র ফাংশন করবে, আমি আমার এবাদত দিয়ে থাকবো, এটা একটা ওনার সামনে অপশন ছিল। দ্বিতীয় অপশন ছিল উনি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, একদম সরাসরি উনি ওনার মুরিদ নিয়ে, ওনার সঙ্গীদেরকে নিয়ে, সাহাদেরকে নিয়ে উনি একটা রাষ্ট্রের সাথে একটা সরাসরি একটা সশস্ত্র টাইপের এরকম একটা সংঘাতে তিনি লিপ্ত হয়ে যাবেন, এটা ছিল সেকেন্ড অপশন। তো এই দুটি অপশনকে কিন্তু তিনি গ্রহণ করেননি, তিনি একদম সমাজ বিচ্ছিন্ন আধ্যাত্মিক জীবনযাপন এই অপশনটাকে তিনি গ্রহণ করেননি, তিনি আবার এই রাষ্ট্রের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে ওই সময় রেজিমের বিরুদ্ধে তিনি সশস্ত্র সংঘাত ডাইরেক্ট উপস্থিত অবস্থায় ওইটা তিনি গ্রহণ করেননি, তিনি বরং তৃতীয় একটা অপশনকে তিনি গ্রহণ করেছেন। তৃতীয় অপশনটা ছিল এই রাষ্ট্রের সাথে সরাসরি এই দাওয়া নিয়ে উপস্থিত হওয়া এবং তাদেরকে ওইভাবে ফেস করা দাওয়ার মাধ্যমে, এটা করতে গিয়ে বিপদ এসেছিল, তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপর জুলুম এসেছিল, কিন্তু তিনি সফল হয়েছেন। তিনি একটি আসলে এত বড় রাজদরবারে, রাজদরবারি যে একটা সংস্কৃতি কালচার, তারা সবাইকে চায় যে আমাদের মোল্লারা আমাদের আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখার অনুসঙ্গ হিসেবে তারা ব্যবহার হোক, এটা সবাই চায়, এটা বর্তমান রাষ্ট্রব্যবস্থা সেরকম ধর্মকে ব্যবহার করা হয়ে থাকে। সে তখনও চেয়েছিল যে মুজাদ্দিদুল হাসানি রাজদরবার মোল্লা হিসেবে ব্যবহার হোক, ওই জায়গায় তিনি নিজেকে এড়িয়ে রেখে ওই সমস্ত জায়গা থেকে রাষ্ট্রকে তিনি তৌহিদের জায়গা থেকে, ইমানের জায়গা থেকে তিনি ফাংশন করেছেন, তাদেরকে দাওয়া দিয়েছেন। তো তৎক্ষণাৎ হয়তো একটা বিপ্লব করে যায়নি, কিন্তু আংশিকভাবে তার দাওয়া সফল হয়েছে এবং একটা বিভক্তি তাদের মধ্যে এসেছিল, রাজদরবারের বেশ কিছু যারা প্রিন্স তারা কিন্তু ওনার দাওয়া কবুল করেছে, পরবর্তী শাহজাহান, শাহজাহানের ছেলে এবং অন্যান্যদের মধ্যে তার একটা প্রতিফলন দেখা যায় এবং ভারতবর্ষে মোগল আমলের সবচেয়ে ইসলামের সূর্যবর্যে যে জামানা সেটা হলো বাদশাহ আলমগীরের যে 50 বছরের যে শাসন, এটা সম্পূর্ণই সেই মুজাদ্দিদুল হাসানের স্বরূপ, আপনার ওনার এই সংগ্রামের স্বরূপ এবং তার ধারাবাহিকতায় শাহ উলিল্লার এই পরিবার এবং তার ধারাবাহিকতায় কিন্তু ওয়াহাবি আন্দোলন, এইভাবে কিন্তু ভারতবর্ষের ইতিহাসটা কিন্তু মূল অবদান কিন্তু এখানে মুজাদ্দিদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আমি মনে করি। সুতরাং ওনার আন্দোলন বৈশিষ্ট্য ছিল উনি সোশ্যাল জায়গা থেকে এই কাজ করেছেন এবং সরাসরি তিনি পাবলিককে মোবিলাইজেশন না করে উনি রাষ্ট্রের উনি ফাংশন করছেন, রাষ্ট্রকে ফেস করছেন। তা আমি এখানে যেটা বলবো, আমার একটা দাওয়ার বড় দাবি হলো, বৈশিষ্ট্য হলো, বা আমার আমার বক্তব্যের একটা বড় অংশ হলো সোশ্যাল ইসলাম, সোশ্যাল সোশ্যাল দাওয়া, সোশ্যাল জায়গা থেকে। এবং এই সোশ্যাল সোশ্যাল দাওয়াটা শুধু জনগণকে ফাংশন করবে না, জনগণকে মোবিলাইজেশন করবে না, সেটা সরাসরি রাষ্ট্রকে কিন্তু কি করবে, রাষ্ট্রকে সেটা ফেস করবে, রাষ্ট্রের সাথে কথা বলবে, ডায়লগ করবে, খুব শক্তি নিয়ে করবে সেটা, এই প্রজ্ঞার সাথে এবং হিম্মতের সাথে। তো আশা করি এইভাবে বিপ্লবের পথগুলো আশা করি ইয়ে হতে পারে।
আচ্ছা, আমি
বর্তমান বাংলাদেশে বর্তমান বাস্তবতায় আমি সবাইকে অনুরোধ করবো যে মুজাদ আল হাসানিকে সবাই ফলো করা উচিত।
আচ্ছা, আমি ওনার ব্যাপারে ছোট্ট একটা আমি খুব সংক্ষেপে জানতে চাচ্ছি, এরপর আমরা দুইটা প্রশ্ন করবো, এরপর আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। তো আমার যেটা, আমি মুজাদ আল হাসানির জীবনী সম্পর্কে ইন্টারনেটে ঘাটাঘাটি করার চেষ্টা করছি, খুব বেশি ইনফরমেশন পাইনি। আমার মনে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে ইংরেজদের শাসন আসার আগ পর্যন্ত বা মুসলিম ওয়ার্ল্ডে আপনার মনে করেন খিলাফত ধ্বংস হওয়ার আগ পর্যন্ত একটা ইসলামিক স্ট্রাকচার মোটামুটি ছিল। তো তখনকার শাসকরা দুর্নীতিপরায়ণও ছিল, অনেকে অনেকে জালেম ছিল, কিন্তু তারা একটা ইসলামিক স্ট্রাকচারের মধ্যে থাকতেন। এবং এই জন্য স্কলাররা সাধারণত আমরা যেটা জানি যে তাদেরকে ইনফ্লুয়েন্স করা বা তাদেরকে নাসিহাত করার ব্যাপারে বেশি জোর দিতেন, রাদার দেন তারা বিদ্রোহ করতে চাইতেন না, কারণ স্বাভাবিক বিদ্রোহ করতে গেলে হয়তো দেখা যাবে লাভ থেকে ক্ষতি বেশি হচ্ছে। আর অল ওভার তাদের একটা ইসলামিক একটা স্ট্রাকচারের মধ্যে তাদের তখন রাষ্ট্ররা ফাংশনিং করতো। এখন আমি আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো তখনকার সময়ের সাথে এখনকার সময়ের একটা বড় পার্থক্য হচ্ছে যে তখন কিন্তু আপনার মনে করেন মুঘল আমলের যে চেয়ারে বসে আছে বা ঢাকার যে বসে আছে তাই কিন্তু ইংল্যান্ড থেকে বা আমেরিকা থেকে কি আসলে ইনফ্লুয়েন্স করতেছে না। এখানে মুসলিমদের মধ্যে ইন্টারনাল প্রবলেম ছিল, কিন্তু এক্সটার্নাল যেই একটা প্রভাব এটা কিন্তু এখন আমরা দেখতেছি, সেটা হচ্ছে আপনার সাম্রাজ্যবাদের যুগের পর। মানে সাম্রাজ্যবাদীরা চলে গেছে, কিন্তু তারা তাদের যে আন্তর্জাতিক যে নেটওয়ার্ক এটা দিয়ে কিন্তু তারা এখন আমেরিকায় বসে ঢাকার পলিটিক্স কন্ট্রোল করে, রাইট? এরকম একটা ইনফ্লুয়েন্স তারা করতে পারতেছে। এই হিসাবে যে একটা বাস্তবতা, যেটা পার্থক্য তৈরি হয়েছে যে গ্লোবালাইজেশনের ইফেক্ট যেটা এখন আছে সেটা তখন ছিল না। প্লাস মনে করেন আপনি যেটা একটু একটু আগে একটু করে ভেঙে বলি যে আফগানিস্তানের সাথে টার্কির পার্থক্যটা কোথায়। আমার মত হচ্ছে আফগানিস্তানের যারা যুদ্ধ করতেছে তারা সত্যিকার অর্থে স্বাধীন, তারা কিন্তু আমেরিকার সাথে যখন বসতেছে তারা কিন্তু স্বাধীন একটা শক্তি হিসেবে বসতেছে। হয়তো তাদের এখনো ওই রকম মানে চাকচিক্য দেখতেছি না আমরা, কিন্তু তাদের যে যেটা আছে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স, ট্রু মানে সত্যিকার অর্থে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারে না, তাকে আরো অনেক কিছু মানে অনেক কিছুর মানে অধীনে সে অধীনস্থ। আমি আমার বিষয়ে আমি বললাম, সেই হিসেবে আমি বলতেছি মনে করেন তখনকার মুঘল আমল শাসক যারা ছিলেন আকবর, মেবি সে দিনে ইলাহি করছে মানে মুরতাদ হয়ে গেছে বা হোয়াট এভার, কিন্তু সে স্বাধীন ছিল, মানে তার উপরে কিন্তু কেউ ছড়ি ঘুরাতে পারতো না। কিন্তু এখনকার শাসক যারা আছে বাংলাদেশে তারা কিন্তু সেই বহু দিন ধরেই এই যে গ্লোবাল যেই পাওয়ার যেটা যে পরাশক্তিদের অধীনে আসলে তাদের মন রক্ষা করে চলতে বাধ্য হচ্ছে। তো এই যে দুইটা পার্থক্য, শাসকদের অধীনস্থতা এবং যে আমাদের যে গ্লোবালাইজেশন যে একটা নেটওয়ার্কের অধীনে আমরা আছি, এই অবস্থা কি আপনি মনে করেন যে মুজাদ্দিদ আল হাসানির যেই প্রসেসটা বা যে মেথডটা ছিল এটা এখনো কার্যকর হতে পারে?
যে আপনার পদ্ধতি ছিল ওই সময়ের তিনি যারা ছিলেন, আমি মনে করি আমার যতটুকু মোগল আমার সম্পর্কে আমার পড়াশোনা আছে, এখানে একটু আমার আপনার সাথে আমি একটু একটু দ্বিমত করব। মুজাদ্দিদ আল হাসানির ওই সময় যে শক্তির সাথে তিনি মোকাবেলা করছিলেন, এই ও শক্তিকে যেটা আপনি বলছেন যে তারা ইন্ডিভিজুয়ালি তাদের মধ্যে একটু দুর্বলতা ছিল, ইন্টারনাল তার ব্যাপার ছিল এবং ইসলাম পোস্টে তাদের মধ্যে অনেক আবেগ ছিল এবং তারা অতটা সাম্রাজ্যবাদী বাহির শক্তির দ্বারা তারা প্রভাবিত ছিল না, নিজস্ব তাদের দুর্বলতা ছিল। ব্যাপারটা আসলে কিন্তু এরকম নয়, ব্যাপারটা হলো এই তারা কিন্তু মারাত্মক ভাবে কিন্তু তারা ইসলামের দৃষ্টিতে তারা ক্ষতিগ্রস্ত ছিলেন। মোগল আমলের বেশিরভাগ শাসকরা কিন্তু এটা ফাসেক ছিল। আমি একটু দূরে যেতে যাচ্ছি, এই জন্য ভারতবর্ষে কিন্তু যে ইসলামের আবির্ভাব ঘটে বা উত্থান ঘটে, ইসলামের যখন ভারতবর্ষে যে ইসলামটা আসে সেটা কিন্তু ইসলাম মানে কেন্দ্রীয় ইসলাম সেন্ট্রাল যে আরবের ইসলামের 500 বছর পরে কিন্তু ভারতে কিন্তু ইসলাম প্রবিষ্ট, এটা একটু আপনাকে মনে রাখতে হবে। যার কারণে এটা ইরানের সুহিবাদ ইসলাম দ্বারা একটা মিশ্রিত ইসলাম, একটা মিক্সচার, একটা ইসলাম কিন্তু ভারতে আসে, এটা খুবই তার প্রতিষ্ঠার কাঠামোতে সেটা দুর্বল হয়ে কিন্তু এখানে আসে। যে কারণে মোগলটা কিন্তু ইন্টারনাল দুর্বলতা ছিল, তারা মোগলটা অনেকটা মর্তাদা পর্যায়ে ছিল প্রচন্ড, তারা কিন্তু এই একটা বিকৃত, প্রচন্ড একটা বিকৃত ধর্ম ছিল বাংলাদেশে। আলহামদুলিল্লাহ কিন্তু ইসলাম কিন্তু এরকম বিকৃত নয় কিন্তু বাংলাদেশে। এই তো ওই সময় চ্যালেঞ্জটা আরো গভীর ছিল, কারণ তখন সুফিবাদের সুফিবাদ, তারপর শিয়াবাদ, তারপর আপনার হিন্দুত্ব, হিন্দুত্বের সাথে ইসলামের যে মিথস্ক্রিয়া, এটার এত জঘন্যতম ভারতে একটা সাংস্কৃতিক চ্যালেঞ্জ ছিল, এটা কেটে ওঠা এত সহজ ছিল না। এটা একটা বড় একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ছিল। এই যে মাজার সংস্কৃতি, এগুলো কি আজকের জন্ম? এগুলো তো আজকে বাংলাদেশে আমরা যেগুলো দেখতেছি ইসলামের মুসলিম সমাজের মধ্যে, সবগুলো তখনকার এগুলো ধারাবাহিকতা। সুতরাং মুজাদ্দিদের সংগ্রামটা আজকের সংগ্রামের চেয়ে আরো অনেক বড় গভীর ছিল তখন। হয়তো হ্যাঁ মোগল সরকার, মোগল রেজিম তখন অবশ্যই ইহাদের প্রভাবিত ছিল না, আপনার বহির শক্তি ছিল না এরকম, কিন্তু তাদের নিজস্ব শক্তি ছিল খুব প্রচন্ড ভাবে, তারা বিকৃত ইসলামের অধিকারী। তো এই হিসাবে কিন্তু আমরা আশা করি যে বর্তমান বাংলাদেশ বা মুসলিম বিশ্বগুলোতেও যে বিকৃত অবস্থা সেকুলারিজমের, ওইটাকে আমরা মুজাদ্দিদের চেতনায় আমরা ফাংশন করতে পারবো, এক। দ্বিতীয় কথা হলো, এখানে আমরা মুজাদ্দিদের কথা বলার, মুজাদ্দিদের আমরা উদাহরণ নিয়ে আসতেছি আলফা সানির, যেহেতু এটা আমাদের সমকালীন উদাহরণ এবং ভারতবর্ষের। আমাদেরকে আরো গভীরে গিয়ে যেটা আমাদের একদম সমস্ত কথার মূল কথা, যেটা আমার সেটা হলো সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই তার দাওয়াতি ফাংশনটা করছিলেন, আমাদের গভীর করতে হবে সেটা কি, সেটার একটা প্রতিচ্ছবি এঁকেছেন সৈয়দ কুতুব। আমি এটা রেফার দিতে চাই ওনার চিন্তা চেতনার, যদিও কুতুব হয়তো সফল হতে পারেননি পুরোপুরি, কিন্তু তার চেতনাটা কিন্তু আমাদের জন্য অনুকরণীয়। তিনি মাইলস্টোনে যে ছবি আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ আপনার সমাজম রাষ্ট্রকে আমরা কিভাবে দেখতে দেখছি, আমরা সমাজ রাষ্ট্র কিন্তু আমরা হাফ ইসলামিক হাফ ইয়ে হিসেবে দেখতেছি, কিন্তু উনি এটাকে দেখিয়েছেন একটা টোটালি একটা জাহেলিয়াত কাঠামো হিসেবে উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদেরকে 1400 বছর আগে চলে যেতে হবে মাইলস্টোন ধরে, মাইলস্টোন ধরে আমাদেরকে 1400 বছর আগে গিয়ে টোটাল এটাকে একদম জাহেলিয়াত সমাজ ব্যবস্থা ধরে আমাদেরকে এই জাহেলিয়াত রাষ্ট্রের সাথে জাহেলিয়াত কাঠামোর সাথে আমাদেরকে একটা ডায়লগে যেতে হবে। রসুল্লাহ যেটা করেছেন করে সেখান থেকে আমাদেরকে এই একটা বিভক্তি তৈরি করে, আবু জাহেলটা আসবে না কিন্তু ওমর খত্তাবরা তৈরি হয়ে আসবেন। তখন জাহেলিয়াতের সমাজ জাহেলিয়াতের সমাজের বিরুদ্ধে কিন্তু তারা সংগ্রাম করবে, হিজরত করবে, দাওয়া দিবে, জিহাদ করবে, কেউ আবু তালেব হবে, কেউ ওমর খত্তাব হবে, কেউ খালিদ বিন ওয়ালিদ হবে, কেউ আবু বকর হবে, কেউ ওমর হবে, কেউ ওসমান হবে, কেউ তরুণ প্রজন্ম থেকে আসবে। তো জাহেলিয়াতের সমাজের একদম একেবারে ভিতর থেকে কিন্তু আমাদেরকে কাজের সূচনা করা উচিত। সমস্যাটা হচ্ছে আমরা দেশটাকে ইসলামিক বা মুসলিম দেশ হিসেবে গণ্য করছি, ওখানে সমস্যাটা হচ্ছে। আর তৃতীয় কথা হলো, যেটা আপনি বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটার সাথে আমি একমত যে আপনি যেটা বলছেন, এই বর্তমানে তো এই আমাদের যে ইসলাম বিদ্বেষী শক্তি সেটা রাষ্ট্রিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে, সাংস্কৃতিক পর্যায়ে, এবং যে ইসলাম তাগুত যে কাঠামো এটা বহিঃশক্তি দ্বারা প্রভাবিত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য বহুত বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। যে চ্যালেঞ্জটা হয়তো মুজাদ্দিদ আলফা সানির জামানায় ছিল না, উনি ওনার ইন্টারনাল ভারতবর্ষে শুধু সংগ্রাম করেছেন। এটা ক্ষেত্রে আমাদের এটা হলো, আমাদের এখানে কাজকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে আমাদের এই দেশীয় বা আঞ্চলিক দেশীয় বাস্তবতা, দেশ বলতে তো আসলে ইসলামিক কিছু নেই, অর্থাৎ আমাদের এই আঞ্চলিক বাস্তবতা বা দেশে বলি যতটুকু আমরা আছি, যে এলাকায় আমরা আছি সেই এলাকার বাস্তবতা, সেই দেশের বাস্তবতা। আরেকটা হলো আমাদের গ্লোবাল দায়িত্ব, উম্মাহ যেটাকে আমরা বলতে পারি। আমাদেরকে দুটো কাজের মধ্যে একটা সমন্বয় রাখতে হবে। আমাদেরকে এট এ টাইম আমাদেরকে আমাদের আভ্যন্তরীণ দেশীয় সংস্কার কাজ চালাতে হবে, এবং আন্তর্জাতিকভাবে গ্লোবালি আমাদের সংগ্রামী এবং প্রতিরোধকামী ভাইদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদেরকে সাম্রাজ্য শক্তির বিরুদ্ধে কিন্তু জায়গায় জায়গায় লড়াই গুলো আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এইভাবে যদি আমরা একদম আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক গ্লোবাল এবং এই রিজনাল দুই জায়গা থেকে যদি আমরা আমাদের প্রতিরোধ খাড়া করি, গ্লোবালি আমরা আমাদের যে সমস্ত জায়গায় প্রতিরোধ হচ্ছে ওইভাবে খাড়া করবো, আর যেটা রিজনাল আঞ্চলিক ভাবে যে দেশে আছে আমরা আছি সেখানে আমরা আমাদের যেহেতু তারা আমাদের ভাই, সরকারের যারা আছে তারা আমাদের রক্ত, তারা আমাদের মাংস, তারা আমাদের অংশ, সেজন্য আমরা তাদেরকে দাওয়াতের ভাষায় আমরা যদি ফেস করি, কথা বলি, তাহলে আসলে একটা পরিবর্তন হতে পারে। এটা থেকে এটা এটার দ্বারা সাম্রাজ্যত শক্তি যে খুব বেশি আমাদেরকে ইয়ে করতে পারবো তা না। এখন তো আসলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রশক্তির সাথে একটা দূরত্ব থাকার কারণে যেকোনো ভাবে সেটা রাজনৈতিক ভাবে কিন্তু আমরা ক্ষমতার পার্টিসিপেশনে হয়তো একটা মেরুকরণ আমরা ইয়ে করতেছি, বা কখন আমরা কেউ হয়তো অতিমাত্রায় একদম বুদ্ধিভিত্তিক জায়গা থেকে তৎক্ষণাৎ একটা সশস্ত্র বিপ্লব চিন্তা করে, ওইভাবে চিন্তা না করে রাষ্ট্রের বর্তমান যে অবস্থা, আসলে এটার জন্য তো যারা রাষ্ট্র ক্ষমতা যারা বর্তমান সমাসীন তারা দায়ী নয়, এটা একটা কাঠামো যুগ যুগ ধরে শত বছর ধরে চলে আসছে। সুতরাং ওই জায়গায় তাদের একটা ডায়লগ, খুব বৈপ্লবিক ডায়লগ যদি হয় এখানে, এবং সেটা খুবই এটা পরিকল্পিত হতে হবে, এটা পরিকল্পিত এবং খুবই বুদ্ধিভিত্তিক এবং খুব সৎসাহসের সাথে এটা করতে হবে, তাহলে আমার মনে হয় না যে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদেরকে কি করতে পারবে এখানে, আমাদেরকে তারা ইয়ে করতে পারবে। বরং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো তখন দেখবে ইসলাম যদি সোশ্যাল এবং পলিটিক্যালি যদি একটা শক্তির জায়গায় চলে যায়, তখন তারা কিন্তু ওই শক্তির সাথে তারা আপোষ করতে বাধ্য হবে। যেখানে আন্তর্জাতিক শক্তিগুলো তালেবানদের মতো নিরীহ, পাওয়ারলেস, হেল্পলেস, একদম নিম্নবিত্ত, একদম প্রান্তিক একটি গরিব একটি এই জনগোষ্ঠীর সাথে তারা যদি আপনার ডায়ালগে বসতে পারে, সেখানে তো আমি মনে করি তিউনিসিয়াতে, মিশরে, সৌদি আরবে, বাংলাদেশে যদি স্মার্ট আরো মোর মোর স্মার্ট ইসলামপন্থীরা যদি একটা ইসলামকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, অবশ্যই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি তাদের সাথে বোঝাপড়া বসতে বাধ্য হবে। তো এবং আমাদের দেশের যে সংগ্রাম, দাবাদী সংগ্রাম যেটা, সেটা অবশ্যই গ্লোবাল যে জিহাদি সংগ্রাম সেটার সাথে গ্লোবাল যে একটা প্রতিরোধের, যেমন হামাসের এইভাবে যেখানে যেখানে বৃহৎ শক্তিবর্গের সাথে লড়াইয়ের একটা সম্পৃক্ত থাকলে, তখন সাম্রাজ্যবাদী শক্তিরা মনে করবে না এরা তো শুধু একা না, এরা মুসলিম উম্মা হিসেবে তখন তারা আমাদেরকে ফেস করবে, আমরা উম্মার জায়গা থেকে তাদেরকে ফেস করবো। আশা করি এগুলো পরিকল্পনার ব্যাপার, এগুলো আসলে আমাদেরকে আগে চিহ্নিত করতে, আমাদের কাজের চিন্তার পদ্ধতিটা কি হবে, মেথড গুলো কি হবে, বাকি তার বাস্তবায়নের যে যখন আমরা মুখোমুখি হবো তখন কিন্তু অনেকগুলো বিষয় সামনে আসবে। এখন তো আমাদের মেথডের মধ্যে ভুল হয়ে যাচ্ছে, আমরা আসলে চিন্তাটা কি করবো সেটা টের পাচ্ছি না। আমরা সমাজকে জাহিলিত বলতে রাজি নেই, কাঠামোটাকে তাগিদ বলতে রাজি নেই আমরা, ঠিক আছে, এবং গণতন্ত্রের বাইরে কোনো কিছু চিন্তা করতে আমরা পারছি না। আমরা একটা সোশ্যাল মেরুকরণ পাচ্ছি, আমরা একটা পলিটিক্যাল একটা মেরুকরণ থেকে আমরা সবকিছু চিন্তা করতেছি, তাই আমরা বলছি আমাদের চিন্তার মধ্যে একটা আমূল পরিবর্তন আনা দরকার, এরপরে বাকিগুলো আমরা ধীরে ধীরে ফাংশন করতে পারবো।
এখানে মনে একটা সাইকোলজি কাজ করে, আপনি যেটা বললেন যে গভর্নমেন্ট সরকারি স্ট্রাকচারকে তাগুত বলা, আমার মনে হয় এখানে সবাই বিষয়টাকে এভাবে দেখে যে তাগুত বললে আমাকে এখনই বিদ্রোহ করতে হবে, কালকে আমাকে অস্ত্র নিয়ে নামতে হবে। এটা মনে একটা সাইকোলজি আছে যে এটা আসলে এই কারণে মানুষজন বা যা আলেমরা অনেক সময় দেখা যায় যে বিষয়টাকে একটু এড়াই যান, যে না আসলে আমরা তো ঠিক আছি, ভালোই আছি, ইসলাম ইসলাম তো আছে আমাদের সাথে, এরকম।
জি জি হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার আমাদেরকে, একটা বর্তমান জাহিলিয়ত সমাজকে একটা মেসেজ দিতে হবে আমাদেরকে, এই মেসেজ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাহলে কিন্তু আমাদের এই কথাগুলো কিন্তু একটা রাষ্ট্র এটাকে নেগেটিভলি নিতে পারে এবং জাহিলিয়ত সমাজকে নিতে পারে। একটা নির্ভয়ে নিঃসংকোচে অবশ্যইভাবে একটা মেসেজ আমাদেরকে দিতে হবে, সেটা হলো আসলে আমরা একটা সংস্কার চাই, আমরা একটা পরিবর্তন চাই, আমরা একটা দাওয়া চাই এখানে। এই সমস্যা হলো আমাদের কিছু জিহাদিস্টরাই কিন্তু এটা সমস্যার জন্য দায়ী, আমি বলবো তারা ম্যাগনিটের জন্য সব পাবেন, ম্যাগনিটটা ভিন্ন বিষয় কিন্তু মেথডটা ভিন্ন বিষয়, আপনার নিয়তটা ভালো হলে চলবে না, আপনার পদ্ধতিটাও ঠিক হতে হবে। যেমন ধরুন আকীদার প্রশ্ন যখন আসে, যখন আমরা জাহিলি বলি, তাগুত বলি, সাথে সাথে কিছু জেহাদি ভাইরা এটা মনে করেন, তাকে মনে করেন যে ঠিক আছে এখন যেহেতু তাগুত সুতরাং এখানে যেমন নাকি কি জিএমপিরা আপনার বিভিন্ন কি বলে থাকে আপনার এই আদালতে, কোর্ট আদালতে তারা বোমা চার্জ করছিল, তারা গ্রেনেড করছিল, তো এটা অনেকেই ইসলামের নামে কিন্তু কিছুটা হয়েছে, যদিও সেটা আংশিক মিডিয়া সেটাকে অনেক তিলকে তাল বানিয়ে দেখিয়েছে। আমাদেরকে বুঝাতে হবে যে আমরা আসলে একদম ইসলামের এঙ্গেল থেকে তোমাদেরকে এটা বলছি, জাহিলিয়াত এই কাজটা তাগুত হচ্ছে, এই কাজটা জাহিলিয়াত, আমি এখানে কোনো বিশেষ গোষ্ঠীকে কিন্তু আমরা টার্গেট করছি না, আমরা একটা সিস্টেমকে, বিশেষ করে আমাদেরকে খুব ক্লিয়ার মেসেজ দিতে হবে আমাদেরকে যে আমরা সিস্টেমকে আমরা তাগুত বলছি, আমরা একদম কাঠামোকে আমরা জাহিলিয়াত বলছি, এটা আমরা কোনো ব্যক্তি বা ইয়ে গোষ্ঠীকে নয়, এবং জাহিলিয়াত তাগুত এটা আকীদার ভাষা, আর এই ভাষা বলে আমরা কোনো সশস্ত্র এর দিকে যাচ্ছি না, আমরা বরং দাওয়ার মাধ্যমে কি করতে চাই, কথা বলতে চাই দাওয়ার মাধ্যমে, এবং পরবর্তী কি হবে না হবে সেটা অবস্থা আমাদেরকে বলে দিবে, অবস্থা বলে দিবে, এই ক্লিয়ার মেসেজটা দেওয়া দরকার যে উই আর নট থ্রেট ফর ইউ, এখানে কোনো রকম মিলিটেন্ট কোনো থ্রেট এখানে নেই। এবং আমি যেটা বলে থাকি যে বর্তমান সময়টা এমন সময় যে একদিকে আমাদের আপোষ করার সুযোগ নেই, নো টলারেন্সি, আবার এটা এমন নয় যে আমাদেরকে এই মুহূর্তে একদম জিহাদ করার শক্তি আছে, নো মিলিটেন্সি, মানে আমরা মিলিটেন্সি এবং টলারেন্সির মাঝামাঝি আমাদেরকে একটা অবস্থান নিতে হবে, মিলিটেন্সি এবং টলারেন্সির অবস্থা মাঝামাঝি।
আচ্ছা, জাযাকাল্লাহ সাহেব,
সেটা হচ্ছে দাওয়া। জি
জি, আচ্ছা মাহবুব ভাই, আমরা মনে হয় শেষ দিকে চলে আসছি, আর এখানে শেষ করা যায় নাকি, যদি আর কিছু প্রশ্ন ছিল কিন্তু আমার মনে হয় এই পয়েন্টে আর যাওয়ার দরকার নাই আজকে।
জি জি,
ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের সাহেব, ইনশাআল্লাহ আপনি আবার আসবেন আমাদের সাথে।
আপনার আরেকটা পয়েন্টে আমি যাচ্ছি, জানি না আপনারা কোন পয়েন্টে এখানে মাথা রাখছেন, তবে আমি নিশ্চিত একটা পয়েন্ট এখানে যদি অনুমতি হয় আমি উঠাতে চাই, সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশের সর্বশেষ যে অবস্থা সম্পর্কে আমি আমার বক্তব্য একটু আমি এখানে একটু অ্যাড করতে চাই এখানে, যদি আপনাদের সম্মতি হয়।
অবশ্যই অবশ্যই,
ইনশাআল্লাহ।
জি, এক্ষেত্রে আমার সংক্ষিপ্ত বক্তব্য হলো যে বাংলাদেশ জামাত ইসলামী এর কিছু নেতৃবৃন্দের যে পদত্যাগের খবর আসছে এবং তারা একত্তরের কারণে তারা ক্ষমা চাওয়ার একটা কথা তারা বলছেন এবং এবং এমনও বলছেন, আমি মঞ্জুবেদেরকে আমরা চিনি, ওনারা বলছেন যে ইসলামকে রাষ্ট্রকাঠামো হিসেবে উপস্থাপন না করে এই সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র এই জায়গা থেকে আমাদেরকে অধিকার জায়গা থেকে আমাদের লড়াই করতে হবে, এই কথাগুলো আসছে টোটালি। অর্থাৎ তারা জি কল্যাণ রাষ্ট্র, অর্থাৎ টোটাল তারা ইসলামিক রাষ্ট্র প্রজেক্ট থেকে তারা কিন্তু সরে আসছে, স্পষ্ট হয়েছে তারা সাক্ষাৎকার বলছে। তো এটা আমি মনে করি, আমি এই বক্তব্যের পুরোপুরি বিরোধ করছি। আমি আমার আজকের সাক্ষাৎকার মাধ্যমে ইসলাম ছাত্র শিবির এবং জামাত ইসলামীদেরকেও একটা বার্তা দিব যে আজকে যে করুণ পরিস্থিতি তারা শিকার হলো, এই করুণ পরিস্থিতির জন্য আমি মনে করি তাদের মেথড পদ্ধতি দায়ী, সেটা হলো গণতন্ত্রের মাধ্যমে তারা কিন্তু একটা রাজনৈতিক ক্ষমতার মুখী তারা কিন্তু তাদের ইয়ে প্র্যাকটিস করেছিলেন। তাদেরকে আমরা বলবো যে তারা মডারেট চিন্তা না করে আরো মোর মডারেট হবেন। জামাত ইসলামী আজকে কিসের নতুন করে মডারেট হতে চাচ্ছে? তারা ইসলামী ব্যাংকের মতো একটা বিশাল ব্যাংক তারা প্রতিষ্ঠা করেছে, আইইউসি এবং ইসলামিক শিক্ষা ব্যবস্থা, হাসপাতাল, এত কিছু, এবং তারা প্রত্যেকটা কর্মীকে তারা শিক্ষা দিত যে তোমরা কেরিয়ার গঠন করো। এরপরে তারা আবার কোন ধরনের মডারেট তারা চাচ্ছে আমি বুঝিনি। এটা আমি তাদেরকে বলবো যে তারা এই সমস্ত চিন্তা বাদ দিয়ে তারা বরং সহজ সরল যে কথাগুলো আমরা এতক্ষণ বলছিলাম, এই সমস্ত মেসেজ গুলো বক্তব্য গুলো আমি তাদের উদ্দেশ্যে নিবেদিত করছি। তারা যেন দাওয়ার ইয়েতে সৈয়দ কুতুবের যে মাইল স্টোনের যে চেতনা এবং আপনার এই যে মোজাদ্দেদ হোসেন রহমতুল্লাহ আলের যে সংস্কারমূলক যে চেতনা, ওই জায়গা থেকে কি তারা অরাজনৈতিক ভাষায় অরাজনৈতিক জায়গা থেকে প্রয়োজনে তারা নামটা তারা সংগ্রাম নামও তারা পরিবর্তন করতে পারে, নাম পরিবর্তন করে তাদেরকে মডারেট না হয়ে বরং নাম টাম পরিবর্তন করে প্রয়োজনে তারা আরো দাবাতি হওয়া উচিত। দাবাতি ভাষাতে কাজ করলে তখন তারা পলিটিক্যালি তাদেরকে আর কেউ এরকম হুমকি মনে করবো না, তাদের আর সমস্ত বিষয়গুলো হবে। এটা আমার সংক্ষিপ্ত বার্তা, আমি বিষয়ে আরো অনেক আমার কথা আছে, আমি সে শুধু এতটুকু আপাতত অ্যাড করলাম আর কি।
আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ
আপনাদেরকে কষ্ট দিয়ে দিলাম আমি আমার কথাবার্তার মধ্যে। আমার এখানে আসলে তেমন কোনো বুদ্ধিবৃত্তিক খোরাক ছিল কিনা জানি না, আমি এখানে
তৎক্ষণাৎ এটা কিন্তু একটা কালচার, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার ইন্টেলেকচুয়াল একটা কালচার গড়ে তুলতে হবে, আসলে এটা একটা দুইটা আলোচনার মাধ্যমে আসলে সম্ভব না। আমি এখানে অনেক কাজ করার জায়গা আছে, আপনি এখানে আরো আমাদের
অনেক বড় জায়গা, এটা 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 জি টোটাল একটা গতানুগতিক ট্রেডিশনাল ইসলামের প্র্যাকটিস থেকে আমরা টোটালি আজকে সাক্ষাৎকারের মধ্যে একটা নতুন ইসলাম প্র্যাকটিসের আমরা দাওয়া দিচ্ছি, এটা অনেক কাজ করতে হবে এখানে।
হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের যারা
লিসেনার
আছেন তাদেরকে আমরা বলবো আমাদের সাথে থাকার জন্য, আমাদের ওয়েবসাইট www.themuslimglass.com এবং আমাদের ফেসবুক পেজ facebook.com/themuslimglass। আমাদের সাথে থাকবেন, আমাদের পডকাস্ট শুনবেন, শেয়ার করবেন, ইনশাল্লাহ আবার আসবো আমরা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।